Not this way.
আসুন আমরা মাথা নত করে দাঁড়িয়ে থাকি। প্রভু, এ যেন শুধু গানই না হয়, কিন্তু যেন আমাদের হৃদয়ের অন্তঃস্থল গান করে ওঠে, এখন আমি করি বিশ্বাস। এক সময় শিষ্যগণ বলেছিলেন, যিশু বহু প্রবল ক্ষমতাপূর্ণ কাজ করার পর তারা বলেছিলেন, প্রভু এখন আমরা বিশ্বাস করছি। যিশু বলেছিলেন, তোমরা এখন বিশ্বাস করছো কি? তারা বলেছিলেন, এখন আমরা জানি, আপনি সকলেই জানেন, কেহ যে আপনাকে জিজ্ঞাসা করে ইহা আপনার আবশ্যক করে না। সুতরাং পিতা, আজ রাতে আমরা উপলব্ধি করছি যে আমাদের শিক্ষা তোমার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার শিক্ষা আমাদের আবশ্যক। অতএব আমরা প্রার্থনা করি, কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে জীবন যাপন করতে হয় এবং কিভাবে বিশ্বাস করতে হয়, তুমি আমাদের শিক্ষা দাও। আজ রাতের এই ধর্ম উপাসনার মাধ্যমে এই বিষয়ে গ্রাহ্য করো প্রভু। আমাদের যদি কোনো কিছুর অভাব থাকে, তবে আমাদের তার দান করো প্রভু। আমরা যিশুর নামে এই বিষয়ে যাচনা করি, আমেন। আমি জানি আপনাদের অনেকেই আজ রাতেও দাঁড়িয়ে আছেন আর বাইরে দলগুলির সঙ্গে সাক্ষাৎ করছি, যারা বলছেন যে তারা ভিতরে প্রবেশ করতে পারেননি, তাই তাদের গাড়িতে বসে তাদের রেডিওতে শুনছেন। এখন আজ রাতে আমরা যত তাড়াতাড়ি পারি শেষ করার চেষ্টা করব। রবিবার রাত আমরা পীড়িতদের নিমিত্ত প্রার্থনা করে থাকি, প্রার্থনার সারির ব্যবস্থা রাখি যাতে তাদের এখানে উপরে নিয়ে আসতে পারি। আজ রাতের ধর্ম উপাসনা সভা আমরা পীড়িতদের নিমিত্ত প্রার্থনার জন্য উৎসর্গ করছি। আমি চাই আপনারা নিজেদেরও ঈশ্বরের এই পবিত্র প্রত্যাদেশ অনুযায়ী বিশ্বাসে, এই প্রহরের বিশ্বাসে গড়ে তুলুন। বিশ্বাস অন্য যে কোন যুগের চেয়ে এখন আরো বেশি বিশ্বাসের প্রয়োজন। একে নিত হওয়ার, ঊর্ধ্বে নিয়ে যাওয়ার বিশ্বাস হতে হবে। আর সেই জন্য আমরা চাই, যা কিছু দেখছেন শুনছেন, যে বাক্য প্রচারিত হতে শুনছেন, চিহ্ন ও আশ্চর্য কাজ যা হতে দেখছেন, আপনারা আজ রাতে সেই সকলে বিশ্বাস করুন। আমরা চাই আপনারা আপনাদের হৃদয়ে সেই সকল সঞ্চয় করুন এবং বিবেচনা করে দেখুন সেগুলি ঈশ্বরের কিনা। যেমন পুরাকালের এলিশায় বলেছিলেন, সদাপ্রভু যদি ঈশ্বর হন তবে তার অনুগামী হও, আর যিশু যদি খ্রিস্টানের কাছে সকল বিষয়ের কেন্দ্র হন, তবে আমার মনে হয় আমাদের অন্য সকল কিছুর থেকে মুক্ত হয়ে তার সঙ্গে দৃঢ়ভাবে সঞ্চিত হওয়া উচিত। মনে রাখবেন, তিনিই ধ্রুব তারা, একটি বস্তু ধ্রুব তারার দিকে নির্দেশ করবে, আর তা হল আপনাদের জলপথে যাত্রার দিক নির্ণয় যন্ত্র। আর আপনাদের যাত্রায় যে কম্পাস দিয়ে সাহায্য করার চেষ্টা আমি করছি তা হল বাক্য, এবং বাক্য সর্বদা তাকে নির্দেশিত করে। তিনি ধ্রুবতারা, একটি বস্তু ধ্রুবতারার দিকে নির্দেশ করবে, আর তা হল আপনাদের জলপথে যাত্রার দিক নির্ণয় যন্ত্র। আর কোনো সময় আমি যেন আচ্ছন্ন হয়ে যাই, যেদিকে তাকাই এ যেন সমুদ্রের মধ্যে একটি জাহাজ অবস্থান করার মতো অবস্থা, আর আমাকে যেন সেই জাহাজের দায়িত্ব অর্পণ করা হয়েছে। আর এমন অনুভব হয় যে আমরা বিরাট দুর্দশা, পরীক্ষা এবং সময়ের বিহ্বলতার, জাতিগণের বিহ্বলতার এবং সকল প্রকার ঘটনার মধ্যে দিয়ে অতিক্রম করছি। কিভাবে আমরা পরপারে যাব, এই জাহাজের চেয়েও শতগুণ বৃহৎ ঢেউগুলি আসছে, কিভাবে আমরা করব? এই জাহাজের চেয়েও শতগুণ বৃহৎ ঢেউগুলি আসছে, কিন্তু আমরা সেগুলির প্রত্যেকটি চূড়ার উপর উঠে পার হয়ে যাব। তারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। ক্যাপ্টেন, প্রধান ক্যাপ্টেন জাহাজের দড়ি ধরে আছেন, তিনি টেনে নিয়ে যাবেন, আমরা প্রত্যেকটি ঢেউ পার হয়ে যাব। এখন আজ রাতে আমরা যেন তাড়াতাড়ি করতে পারি, যাতে আপনারা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়তে পারেন। আপনাদের দীর্ঘ পথ অতিক্রম করা, কিভাবে আপনারা গাড়ি চালিয়ে আসেন, যে সকল স্বার্থ ত্যাগ আপনাদের করতে হয়, এই সকল বিষয়ে আমরা আপনাদের প্রশংসা করি। আর দেখুন, আমি যেখানে দাঁড়াতে চাই সেখানে দাঁড়াতে, অনবরত কথা বলতে এবং আপনাদের সাহায্য করার জন্য সকল কিছু করতে, আপনাদের ওইরূপ আচরণেই আমাকে প্রেরণা দেয়। কিন্তু যখন আমি এখানে থাকি তখন এই সময়ের জন্য যা কিছু পারি সকলে করার চেষ্টা করি, আর আপনারা গ্রহণ করে থাকেন। যদি দীর্ঘ সময় ধরে কিছু বলা হয় লোকেরা সবকিছু মনে রাখতে পারে না, আপনাদের একটি বিষয় লোকেদের সামনে তুলে ধরতে হবে যতক্ষণ তারা তা বুঝতে না পারে, আর যখন তারা সেই বিষয় হৃদয়ে দৃঢ় রূপে ধারণ করে তখন তারা তারপর তাদের অন্য কিছু শিক্ষা দিন, ধাপে ধাপে অগ্রসর হতে হবে। এখন আপনারা প্রার্থনা করুন এবং সাহস সঞ্চয় করুন এবং আজ রাতে সুস্থতার জন্য বিশ্বাস করুন। আমরা কোন সময়ে বাস করছি এ বিষয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন আছে বলে আমার মনে হয় না। ঈশ্বর তার লোকেদের মধ্যে আছেন কিনা এ সম্বন্ধে আপনাদের মনে কোনো প্রশ্ন আছে এও আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে আপনারা সকলেই ওই বিষয়ে বিশ্বাস করেন, আর আমি আমার মনেও ওই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমি 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 আমার লোকদের জানি, আমার বন্ধুগণ খ্রিস্টে বন্ধুগণ খ্রিস্টে খ্রিস্টের সন্তানগণ ওই বিষয়ে বিশ্বাস করে। আপনারা যখন জানতে পারেন যে ঈশ্বরের কাছ থেকে একটি বার্তা আপনারা পেয়েছেন আর আপনারা লোকদের তা বিতরণ করছেন আর লোকেরা ওই বিষয়ে সাড়া দিচ্ছে, তখন আমার অপার আনন্দ হয়। তখন আপনারা বলতে পারেন, পিতা তোমাকে ধন্যবাদ, ও সন্তানগণ তাদের কাছে প্রেরিত রুটি ভোজন করছে, দেখতে পাওয়া কি আনন্দের না বিষয়। আপনারা মনে করতে পারছেন কি যে ঠিক এখানে এই ট্যাবারনাকেলে বহু বছর আগে ওই বিষয়ে একটি দর্শন ছিল?
যথার্থই জীবন রুটি।
ভাই নেবিল, আপনি হয়তো মনে করতে পারছেন পরাক্রমী সময়, যদি আপনারা পাঠ করা অনুসরণ করতে বা লিখে নিতে চান তবে কেবল যদি সুস্থতা নিমিত্ত ধর্মপোষণা বা অন্য কোন ধরনের ধর্মপোষণা সভা হয় তবে ঈশ্বরের বাক্য পাঠ ও সেই সম্বন্ধে দুই একটি কথা না বলা উপযুক্ত হবে বলে আমি মনে করি না। আমরা সকলেই এ কথা বুঝি, আমাদের মধ্যে অজানা কেউ আছে বলে আমার মনে হয় না। সুস্থ কারণ কি আমরা সকলেই বুঝতে পারি, এ এমন কিছু নয় যা অন্য কেউ আপনার জন্য করেছে, ঈশ্বরই আপনাদের জন্য ইতিমধ্যে এ করে দিয়েছেন। পরিত্রাণও ওই একই ধরনের, কেবলমাত্র বিষয় হল ওই বিষয় যে সত্য তা লোকেদের বিশ্বাস করতে দেওয়া। ঈশ্বর তার বাক্যে তার শিক্ষা দেন আর তারপর যারা বিশ্বাস করে তাদের কাছে প্রমাণিত করে থাকেন, কারণ তিনি বলেছেন যারা বিশ্বাস করে তাহাদের পক্ষে সকলই সম্ভব। আপনারা বলেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়, আপনারা তা বিশ্বাস করেন কি? আপনাদের পক্ষেও কিছুই অসম্ভব নয়, যারা বিশ্বাস করে তাহাদের পক্ষে সকলেই সম্ভব। ঈশ্বর এক ব্যক্তি, তাদের পক্ষে সকলেই সম্ভব, বুঝলেন? আপনাদের পক্ষেও কিছুই অসম্ভব নয় যদি আপনারা কেবল বিশ্বাস করতে পারেন। এখন প্রথম রাজাবলী ১৭ অধ্যায় ঈশ্বরের ইচ্ছা বলে আমি প্রথম ৭ পদ পাঠ করতে চাই। আর গিলিয়াদ প্রবাসীদের মধ্যবর্তী তিবিসীয় এলিয় আহাবকে কহিলেন, আমি যাহার সাক্ষাতে দণ্ডায়মান ইসরায়েলের ঈশ্বর সে জীবন্ত সদাপ্রভুর দিব্য, এই কয়েক বছর শিশির কি বৃষ্টি পড়িবে না, কেবল আমার কথা অনুসারে পড়িবে। পরে তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি এই স্থান হইতে প্রস্থান করিয়া পূর্ব দিকে যাও এবং জর্দনের সমস্ত কিরীত স্রোতের ধারে লুকাইয়া থাকো, সে স্থানে তুমি স্রোতের জল পান করিতে পাইবে, আর আমি কালদেহকে তোমার খাদ্য দ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি। লক্ষ্য করুন, খাদ্য সেখানে দেওয়া হইবে, অন্যত্র নয়। তখন তিনি গিয়া সদাপ্রভু বাক্য অনুসারে কর্ম করিলেন, জর্দানের সমস্ত কিরত স্রোতে ধারে গিয়া অবস্থিতি করিলেন, আর কাকেরা তাহার জন্য প্রাতকালে রুটি ও মাংস আনিয়া দিত, আর তিনি স্রোতের জল পান করিতেন। কিছুকাল পরে দেশে বৃষ্টি না হওয়াতে ওই স্রোত শুষ্ক হইয়া গেল। ঈশ্বর তার বাক্য পাঠ আশীর্বাদ যুক্ত করুন। এখন আজ রাতে আমি সেখান থেকে একটি পাঠ্য বিষয় গ্রহণ করতে চাই যার নাম সময়ানুরূপ আত্মিক খাদ্য। আজ সকালে আমরা ঈশ্বরের ইচ্ছার সময় ঋতু স্থান অথবা ব্যক্তির বিরুদ্ধে তার সেবা করার চেষ্টা সম্বন্ধে শিক্ষা পেয়েছি, আর এখন এটা হল সময়ানুরূপ আত্মিক খাদ্য। এই ভাববাদী এলিয় সম্বন্ধে আমরা খুবই কম জানি, কিন্তু আমরা জানি যে তিনি ঈশ্বরের দাস ছিলেন এবং ওই সময়ের নিমিত্তে ঈশ্বরের দাস ছিলেন। আর এলিয়ার উপর তার যে আত্মা ছিল সেই আত্মাকে ঈশ্বর ইতিমধ্যে তিনবার ব্যবহার করেছেন এবং আরো দুবার করার প্রতিজ্ঞা করেছেন। অনুগ্রহের নিমিত্ত পাঁচবার তিনি এলিয়ার উপর একে ব্যবহার করেছিলেন। এলিশায়ের উপর তিনি দ্বিগুণ অংশে এসেছিলেন। যোহন বাপ্তাজকের উপরে বিরাজ করেছিলেন আর পরজাতীয় ভারজাকে পথ প্রদর্শনের জন্য তার আসার কথা এবং জীবিতদের গৃহে নিয়ে যাওয়ার জন্য মসির সঙ্গে তার আসার কথা আছে। এ যথার্থ ঈশ্বর এলিয়ার আত্মাকে পাঁচবার ব্যবহার করার প্রতিজ্ঞা করেছিলেন, ইতিমধ্যে তিনবার করা হয়ে গেছে। এখন এই মহৎ ভাববাদী আমরা জানি না তিনি কোথা থেকে এসেছিলেন। আমরা জানি তিনি একজন তিসবীয় ছিলেন, কিন্তু কিভাবে তিনি এসে আমরা ভাববাদীগণের সমাজে অতি অল্পই জানি। আমরা জানি না তারা কোথা থেকে এসেছিলেন। কদাচিৎ মন্ডলী থেকে আরোহিত হয়েছেন অথবা তাদের একটি বংশাবলী আছে, এমন কোনো কথা জানি না। তারা ছিলেন অতি সাধারণ মানুষ যারা ছিলেন নির্ভীক এবং অধিকাংশ ক্ষেত্রেই অশিক্ষিত। তারা নিজেরা কিছু লিখে যাননি। যিশায়ও, জিরেমিয়াও এবং অল্প কয়েকজন কিছু কিছু লিখেছেন, কিন্তু এই মহৎ মানুষ এলিয় কখনো কিছু লেখেননি। তাদের অধিকাংশই কিছু লেখেননি, হয়তো তারা লিখতে পারতেন না, কিন্তু তারা ছিলেন রুক্ষ মানুষ। পুরাকালের এই ভাববাদীগণের মতো বাইবেলে আর কোনো মানুষ ছিলেন না। তারা রাজত্ব সকল, রাজগণ, লোকবৃন্দ, মণ্ডলী সকল এবং সকল কিছুই তুচ্ছ করে ঈশ্বরের বাক্যে দৃঢ়রূপে দাঁড়িয়েছিলেন আর ঈশ্বরও তাদের যথার্থ বলে প্রমাণিত করেছিলেন। তারা ছিলেন রুক্ষ ও মার্জিত ব্যক্তি বিশেষ, আর এই এলিয় ছিলেন তাদের মধ্যে সকলের চেয়ে রুক্ষতম। তিনি ছিলেন প্রান্তরের মানুষ, প্রান্তর থেকেই আবির্ভূত হয়েছিলেন আর প্রান্তরেই বাস করতেন। বাইবেল বলে তার পরিচ্ছদ তিনি ছিলেন লোমশ, মেষের চামড়া পরিধান করতেন এবং উটের চামড়ায় কমরবদ্ধ তার কোমরে জড়ানো থাকত। তার মুখময় দাড়ি ছিল। আমার মনে হয় তাকে দেখে সত্যিই রুক্ষ প্রকৃতির মানুষ বলে মনে হতো। কিন্তু আমরা সকলেই, তারা সকলে মৃত হননি। নিসিয়া কাউন্সিলের সময়ে আপনারা অনেকেই দি নাইসিন কাউন্সিল অব দি আর্লি চার্চ পাঠ করেছেন, যখন তারা এর থেকে একটি সংগঠন তৈরি করতে চেয়েছিল এবং সকল মণ্ডলীকে ভেঙে দিয়ে এক করার উদ্দেশ্যে নিসিয়া কাউন্সিল গঠন করেছিল। তখন প্রান্তর থেকে এলিয়ের মতো রুক্ষ মানুষদের আগমন হয়েছিল, কিন্তু কনস্টান্টাইনের নেতৃত্বে উচ্চ পদস্থ ব্যক্তিগণ তাদের কণ্ঠ রুদ্ধ করে দিয়েছিল, কারণ ভাওবাদী হওয়ার নিমিত্ত তারা জানতেন যে ভাজারূপী মণ্ডলী গমের শস্যদানাকে মৃত্তিকাতে পতিত হতে হবে, ঠিক যেমন বরের গমের শস্যদানাকে মৃত্তিকাতে পতিত হতে হয়েছিল আর সেখানে 1000 বছরের জন্য থাকতে হয়েছিল। এই কারণে তারা তাদের পুস্তিকে লিখেছে, সেই নীরব ঈশ্বর কোথায় যিনি ছোট ছোট ছেলে মেয়েদের নিহত হতে এবং স্ত্রীলোকদের সিংহ দ্বারা বিদীর্ণ হতে দেখেও স্বর্গে চুপ করে বসে থেকেছেন। তারা ওই বাক্য জানত না, ওই গমের দানাকে মৃত্তিকাতে গমন করতে হবে। একজন ন্যায়পরায়ণ ঈশ্বর কিভাবে তার নিজের পুত্রকে নিহত হতে, অপমানিত হতে দেখতে পারেন? কিন্তু বাক্য অনুসারেই হতে হবে, আর এই প্রহরও ঠিক সেই রূপেই। এই মানুষটি ছিলেন একজন মহৎ মানুষ। তার সামনে পাপ পূর্ণ একটি বংশ পরম্পরা ছিল। আহাব ছিলেন রাজা, তার আগের তার পিতাও মন্দ ছিলেন। সলোমনের পর থেকে একের পর এক মন্দ রাজারা ছিলেন, আর এই মানুষটি আহাব, যিনি 22 বছর সমরিয়ায় রাজত্ব করেছিলেন, তিনি ছিলেন তাদের সকলের চেয়ে নিকৃষ্ট। তিনি ছিলেন প্রকৃত আধুনিকতাবাদী। নিশ্চিত রূপেই তিনি ধর্মে বিশ্বাস করতেন, কিন্তু তার সকল কিছুতে ছিল আধুনিকতার ঝোঁক। তার 400 ইব্রীয় ভাওবাদী ছিল, তাদের সকলেই শিক্ষিত ছিলেন, সুশিক্ষিত। ঈশ্বর তার কাছে একজনকে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি তাকে বিশ্বাস করেননি, তিনি এলিয় কিন্তু এই তিসবীয় এলিয় ছিলেন প্রান্তরের মানুষ। তিনি মধুভাষী ছিলেন না, তিনি ছিলেন রূঢ়। আহাবের পাপ যখন ঈশ্বরের আর সহ্য হল না, তখন তিনি প্রান্তরে এলিয়র সঙ্গে কথা বললেন। তিনি পথ ধরে সমরিয়াতে নেমে এসেছিলেন, যেমন আমি প্রায় চিত্রায়িত করার চেষ্টা করছি। হয়তো তার সাদা দাড়ি হাওয়ায় উঠছিল, টাক মাথা রোদে চকচক করছিল, ছোট ছোট সংকুচিত চোখ, হাতে লাঠি, মুখে হাসি। তিনি সোজা ইসরায়েলের রাজার সামনে এসে বলেছিলেন, আমি যতদিন না বলি ততদিন এক বিন্দু শিশুরও পড়বে না। ঈশ্বর আমাদের ওই রূপ মানুষ দান করুন, এমন মানুষ যারা জানেন সদাপ্রভু এই কথা কহেন দ্বারা তারা কি করছেন। এখন আমরা দেখছি যে তিনি এ কাজ করার আগে ঈশ্বর তাকে ডেকেছিলেন, তার সঙ্গে কথা বলেছিলেন, ঈশ্বর তার সাথে কথা বলেছিলেন। আর তাই তার কোনো কিছুর ভয় ছিল না। তার বার্তার বাস্তবিত হওয়ার সম্বন্ধে তার কোনো ভয় বা দুশ্চিন্তা ছিল না। তিনি জানতেন এ হবেই, তিনি জানতেন যে এ ঈশ্বরের বাক্য অনুসারেই, এবং তিনি সেই প্রহরের নিমিত্ত ঈশ্বরের ভাববাদী। সুতরাং রাজা তার মাথা কেটে ফেলবেন কি তাকে কারাগারে নিক্ষেপ করবেন অথবা তারা যা কিছুই করুক না কেন, তাতে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। রাজার সাক্ষাতে তার একটি নিয়োগ ছিল, সদাপ্রভু এই কথা কহেন, কেমনই না রূঢ় মানুষ। কিন্তু এই কাজ করার, ওই অনাবৃষ্টি সম্বন্ধে ভবিষ্যৎবাণী করার আগে, কারণ ঈশ্বর পাপকে শাস্তিবিহীন থাকতে দেবেন না, শাস্তি পেতেই হবে। শাস্তি ব্যতিরিকে আইনের মূল্য কি? যার নিয়ন্ত্রণকারী বাতি অগ্রাহ্য করা, আইন বিরুদ্ধ এই কথা বলা, অথচ এ কাজের কোন শাস্তি না থাকলে কি লাভ? এ তাহলে আর আইন থাকে না, সেজন্য পাপের জন্য শাস্তি রয়েছে। আর ঈশ্বর যখন কোন নিয়ম করেন আর সেই নিয়ম লঙ্ঘন করা হয়, তখন তার জন্য শাস্তি পেতেই হবে। আর এই জাতি তার সকল আজ্ঞাই লঙ্ঘন করেছিল। তাদের বিরাট বিরাট চার সকল ছিল, তাদের মন্দির সকল ছিল, অনেক শিক্ষিত লোক তাদের ছিল, সারা দেশব্যাপী তাদের ভাববাদীগণ ছিলেন, বিদ্যালয় থেকে মেশিনে তৈরি করার মতোই তাদের উৎপাদন করা হতো, তাদের অনেক ভাববাদী, অনেক যাজক, অনেক ধর্মগুরু ছিল, আর ধর্মের প্রাচুর্য তাদের ছিল, কিন্তু তারা ঈশ্বরের বাক্য থেকে দূরে ছিল। সুতরাং ঈশ্বর তাদের শ্রেণী বহির্ভূত একজন মানুষকে আহ্বান করলেন, আর সদাপ্রভু এই কথা কহেন, গিয়ে তাকে পাঠালেন। আরো লক্ষ্য করেন কিভাবে তিনি তার নিজস্ব তত্ত্বাবধানে করে থাকেন। বার্তা দিয়ে তার ভাববাদীকে পাঠানোর আগে তিনি বলেছিলেন, এলিয় নেমে গিয়ে আহাবকে এই সকল কথা বলো, আর বলা হলে পর তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যেও, কারণ এই অনাবৃষ্টি চলাকালীন আমি তোমার জন্য একটি স্থান প্রস্তুত করেছি। যদি তুমি কেবল আমার বাক্য প্রচার করো এবং আমি যা বলি তাই করো, তবে এলিয় আমি তোমার তত্ত্বাবধান করব। আজ রাতে এখন আমরা যে সময় বর্তমান আছি সেই সময়ের সঙ্গে এলিয়ের এবং এলিয়ের সময়ের এই মহৎ পরিচর্যার উদাহরণ স্থাপন করতে যাচ্ছি। আমার বিশ্বাস এ একটি যথার্থ আদর্শ। আমি দেশ সকলের বিষয়ে চিন্তা করি, যদি সময় থাকত, কিন্তু প্রার্থনা সারির জন্য আমি অনেকটা সময় দিতে চাই। যদি আমরা ফিরে দেখতে পারতাম, তবে দেখতাম যে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইন অধিকার করেছিল, সেই একই ভিত্তিতে আমরাও এই যুক্তরাষ্ট্রকে অধিকার করেছি। আমরা এই যুক্তরাষ্ট্রে এসে এখানকার আদিবাসী ইন্ডিয়ানদের তাড়িয়ে দিয়ে এই দেশ অধিকার করেছি। সেই রূপেই ঈশ্বরের তত্ত্বাবধানে জিউসের নেতৃত্বে ইসরায়েল এবং প্যালেস্টাইনে এসে এখানকার আদিবাসীদের বিতাড়িত করে এই দেশ অধিকার করেছিল। তাদের প্রথম রাজারা শক্তিশালী মানুষ ছিলেন, দাউদ, সলোমন ইত্যাদি। আমাদের প্রথম প্রেসিডেন্টরাও মহৎ মানুষ ছিলেন, ওয়াশিংটন, লিঙ্কন ইত্যাদি। অবশেষে প্রেসিডেন্টগণ অথবা রাজগণ ক্রমশ মন্দ হতে হতে আহাবে এসে উপস্থিত হয়েছিলেন। আমাদের সময়ের আদর্শ নমুনা। আর লোকেরা এতই আধুনিক ভাবাপন্ন হয়ে গেছিল যে তারা আর সদাপ্রভুর সত্যবাক্য শুনতে চাইত না। আপনারা সহজেই অনুমান করতে পারেন এইরূপ আধুনিক ভাবাপন্ন লোকদের কাছে ঈশ্বরের একজন প্রকৃত সত্য দাসের কথা কেমন শোনাবে। আরে ও তো পাগল, ওর মাথা খারাপ হয়ে গেছে, এরকম কোন কিছু হতেই পারে না। তারা ধার্মিক ছিল, অতি ধার্মিক, আন্তরিক মানুষ, আন্তরিক লোকবৃন্দ তাদের ছিল, তারা খুবই ধার্মিক ছিল। সুতরাং তিনি জানতেন যে তাদের প্রার্থনার হৃদয় ভাঙার জন্য সাধারণ ঈশ্বর তত্ত্ব, সাধারণ বার্তা বা বাক্যের সাধারণ প্রচার থেকে আরো বেশি কিছুর প্রয়োজন। যখন তিনি সদাপ্রভু এই কথা কহেন সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন, তখন তিনি জানতেন যে ওই লোকদের উপর বিচার প্রেরণ করার জন্য তিনি জানতেন সদাপ্রভু এই কথা কহেন এরই প্রয়োজন। এর ছিল সদাপ্রভু এই কথা কহেন, একে আজ্ঞা করা মানে বিচার। আমাদের সময়ও আমরা তাই দেখতে পাচ্ছি, যে কোনো সময়ই আমরা তাই দেখতে পাবো। যখন আপনাদের অনুগ্রহ সীমারেখা অতিক্রম করে যান, তখন বিচার ব্যতীত আর কিছুই বাকি থাকে না। এখন আজকের মণ্ডলীর সঙ্গে আমি এলিয়ার আদর্শ স্থাপন করতে যাচ্ছি। বিচারের ঠিক আগে তিনি বার্তা গ্রহণ করেছিলেন। স্বাভাবিক জীবনানুযায়ী এলিয় স্বাভাবিক খাদ্যের তত্ত্বাবধান প্রাপকদের উপস্থিত করেছেন, কারণ ঈশ্বরের বাক্য অনুসারে তিন বছর ছ মাস অথবা এলিও যতক্ষণ না বলেন ততক্ষণ বৃষ্টি পড়বে না। এলিও তুমি যে সময় বলবে তখনই হবে। সুতরাং তিনি রাজার কাছে গিয়ে বলেছিলেন, আমি যতক্ষণ না বলি ততক্ষণ এক বিন্দু শিশুরও পড়বে না। এ অতি গুরুভার, তাই নাকি? এ এক যথার্থ বার্তা। আর এখন আমরা আজকের আত্মিক অনাবৃষ্টির সঙ্গে ওই বিষয়ের আদর্শ স্থাপন করতে যাচ্ছি। আত্মিক রূপে বলতে গেলে আমরা সকলেই জানি আজ দেশে বিরাট আত্মিক অনাবৃষ্টি বিদ্যমান। আর আপনারা জানেন খ্রিস্টের দ্বিতীয় আগমনের পূর্বে কেমন হবে, এ বিষয়ে ভাওয়াদিগণ ভাববাণী করেছিলেন। প্রভু সদাপ্রভু কহেন, দেখো এমন দিন আসিতেছে যে দিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব, তাহা অন্যের দুর্ভিক্ষ কিংবা জলের পিপাসা নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শ্রবণের। আর সেই দিন এখন, সদাপ্রভুর সত্য বাক্য শ্রবণের। স্বাভাবিক অনাবৃষ্টি এই আত্মিকের আদর্শ স্বরূপ। মণ্ডলীতে নকল শিক্ষকগণ এবং আধুনিকতা বাদীদের দ্বারা পাপ ও অবিশ্বাস আজ মণ্ডলীকে এই অবস্থায় আসন্ন বিচারে আনয়ন করেছে। তারপর তারা ঈশ্বরের বাক্য এবং তার ভাববাদী থেকে ফিরে বাক্যের এক আধুনিক ঈশ্বর তত্ত্বগত ব্যবস্থার প্রতি মনোযোগ করেছে। আপনারা এখানে লক্ষ্য করুন, ঠিক সেই সময় ঈশ্বর কিছুকে উত্থাপন করে থাকেন, কারণ তিনি সর্বদাই লোকেদের কাছে প্রকাশিত না করে কিছুই করেন না, আর তিনি সর্বদাই তার দাসদের কাছেই প্রকাশিত করে থাকেন। এই সময়ের জন্য এলিয়র একটি গুপ্ত স্থান ছিল যেখানে ঈশ্বর তাকে যেতে আদেশ করেছিলেন। প্রার্থনা সারি আরম্ভ করার আগে আমরা ওই বিষয়টাই বুঝতে চাই। স্বয়ং ঈশ্বর দত্ত একটি গুপ্ত স্থান এলিয়র ছিল। মণ্ডলী তাকে ওই স্থান প্রস্তুত করে দেয়নি, রাজাও তাকে ওই স্থান যোগায়নি, এলিয় নিজেও তা প্রস্তুত করেননি, কিন্তু অনাবৃষ্টি চলাকালীন তাকে আহার যোগানোর জন্য ঈশ্বর এলিয়র জন্য একটি গোপন স্থান প্রস্তুত করেছিলেন, যেখানে প্রতিদিনের খাদ্য যোগানো হতো। কাল কি হবে অথবা খাদ্য ভাণ্ডার নিঃশেষ হয়ে গেলে কি হবে, এ বিষয়ে চিন্তার কোন প্রয়োজন ছিল না। ঈশ্বর বলেছিলেন, আমি কাকদের তোমার খাওয়ানোর আদেশ দিয়েছি। কি আশ্চর্য একটি বিষয়, খ্রিস্টে আমাদের গোপন স্থানের একটি আদর্শ। আজ যখন বিশ্ব পরিষদ এবং ঐরূপ সকল বিষয়ে চলছে, যখন বলা হচ্ছে আশ্চর্য কাজের দিন গত হয়েছে, তখন মণ্ডলীর মধ্য থেকে ঈশ্বরের মহা পরাক্রমকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা আর আগের মতো নেই, কিন্তু শব্দকারক পিত্তল ও ঝমঝমকারী করতাল হয়ে পড়েছে। আমরা জানি এটা সত্য, ভক্তির অবয়ধারী কিন্তু তার শক্তির অস্বীকারী। গরুর গাড়ির দ্বারা ঈশ্বরের বাক্য থেকে সরে গিয়ে দাউদ দত্ত ঠিক একই কাজ করেছিলেন। যখন বাক্য তাদের দত্ত হয়েছিল তারা তা চায়নি, সুতরাং তারা বাক্য থেকে সরে গিয়েছিল। এলিয়র সময়ের লোকেরাও তাই করেছিল, বাক্য থেকে সরে গিয়েছিল। তারা মনে করেছিল যে তাদের কাছে বাক্য আছে, কিন্তু তা তাদের কাছে ছিল না। সুতরাং লক্ষ্য করুন, যখন তিনি অবিশ্বাসীদের শাস্তি দিতে উদ্যত হয়েছিলেন, তখন তিনি তার বিশ্বাসীদের নিমিত্ত পথ প্রস্তুত করে দিয়েছিলেন। তিনি সর্বদাই ওই একই কাজ করে থাকেন। যখন তিনি জল দ্বারা জগৎ ধ্বংস করতে উদ্যত হয়েছিলেন, তখন তিনি নোহের জন্য মুক্তির একটি পথ প্রস্তুত করে দিয়েছিলেন। যখন তিনি মিশরীয়দের নিমিত্ত নিমজ্জিত করতে উদ্যত হয়েছিলেন, তখন সমুদ্রের মধ্য দিয়ে তার লোকদের মুক্তির জন্য একটি পথ প্রস্তুত করে দিয়েছিলেন। কি রূপেই না ঈশ্বর তার পথ প্রস্তুত করে থাকেন, আর যেখানে কোনো পথেই নেই সেখানে তিনিই সেই পথ, তিনিই সেই পথ। এখন আমরা উপলব্ধি করছি যে আমরা ইতিহাসের একটি মহত্তম প্রহরে উপস্থিত হয়েছি। আগায় বিস্ফোরক বহনকারী ক্ষেপণাস্ত্রকে ভয় করা আমাদের উচিত নয়, কিন্তু মণ্ডলীকেই ভয় করা উচিত। যে প্রহরে আমরা বাস করছি সেই প্রহরকেই আমাদের লক্ষ্য করা উচিত। এখন লক্ষ্য করুন, এলিয়র রক্ষার জন্য ঈশ্বর একটি পথ প্রস্তুত করে দিয়েছিলেন, আর এখন আগামী ক্রোধ এবং সকল বিষয় থেকে তার বিশ্বাসী সন্তানদের রক্ষার নিমিত্তে তিনি একটি পথ প্রস্তুত করে দিয়েছেন। যে কাজ করার জন্য ঈশ্বর সদম ও গোমরাকে ধ্বংস করেছিলেন, কাফরনহমকে সমুদ্রে নিমজ্জিত করেছিলেন এবং ওই বংশ পরস্পরকে দণ্ড দিয়েছিলেন, সেই একই কাজ করে আমরা যদি পার পেয়ে যাই, তবে ঈশ্বর ওই লোকগুলোর বিচার সম্বন্ধে ন্যায়পরায়ণ হতে পারেন না। তাদের মতোই আমাদের জন্য বিচার নিশ্চিত আছে। এখন আমরা লক্ষ্য করি যে যখন সেই সময়ের আধুনিকতার ঝোঁক সময়ে দেখা দিয়েছিল, তখন এই সকল শক্তির সঙ্গে যুদ্ধ করার জন্য ঈশ্বর একটি মানুষকে উঠিয়েছিলেন, কিন্তু তারা তার কথা শোনেনি। তারা ভেবেছিল ওর মাথা খারাপ হয়ে গেছে, ও প্রান্তর থেকে আগত একজন বৃদ্ধ পাগল ছাড়া আর কিছুই নয়, কিন্তু তার কাছে ছিল সদাপ্রভুর বাক্য। আজ তারা বলে থাকে বাক্য যা বলে তার অর্থ ঠিক তাই নয়। ও বাইবেল একটি ইতিহাসের বই। আমার ধারণা আপনারা দেখছেন তারা এখন দাবি করে হবে একটি আপেল ভক্ষণ করেনি, তিনি খেয়েছিলেন একটি কি ছিল। আমার বিশ্বাস তারা এখন বলে ওটা ছিল একটি এপ্রিকট ফল। তারপর মসি কখনো সন্তানদের লোহিত সমুদ্রের মধ্যে দিয়ে নিয়ে যা আসেননি, ওটা ছিল ওপার পর্যন্ত বিস্তৃত নল খাগড়ার বিরাট একটি স্তূপ, আর ওই নল খাগড়া সমুদ্রের ওপর দিয়েই তিনি গিয়েছিলেন। তাহলে দুদিকে প্রাচীরের মতো জল খাড়া হয়েছিল এবং তারা শুকনো মাটির উপর দিয়ে গিয়েছিলেন কিভাবে? ও কেমন অর্থহীন কথা! কিন্তু আপনারা দেখুন, লোকদের উপর ঈশ্বরের ক্রোধ নামিয়ে আনার জন্য ওইরূপ একটি সময়ের প্রয়োজন আছে। এইভাবেই হয়ে থাকে। তারা বলে থাকে যে এইরূপ কোনো কিছুই নেই, এমনকি মন্ডলীভুক্ত লোকেরাও আশ্চর্য কাজে বিশ্বাস করে না। তারা বলে থাকে আমাকে একটি আশ্চর্য কাজ করে দেখাও, আমি তোমাকে $1,000 দেব। কিন্তু তাদের সামনে 10,000টি আশ্চর্য কাজ করা হলেও তারা দেখতে পাবে না, তারা কখনো দেখতে পাবে না। তারা বলে থাকেন ও অসম্ভব ব্যাপার, ও না অসম্ভব নয়। একবার এলিও যথানে ছিলেন আর আরামীয় সৈন্যরা তাকে ধরার জন্য নগর অবরোধ করেছিল, কারণ তারা জানত যে ওই ভাওবাদীর মধ্যে নিহিত আছে দেশের শক্তি। কেননা রাজা দাসদের মধ্যে একজন আরামের রাজাকে বলেছিল, আপনি আপন সয়নাগারে যে সকল কথা বলেন সে সকল ইসরায়েলস্থ ভাওবাদী সেই তিসবীয় এলিও ইসরায়েলের রাজাকে জ্ঞাত করেন। রাজা বলেছিলেন ওই লোকটিকে ধরে আনো, ওই লোকটি আমাদের বাধাস্বরূপ। আর সমগ্র আরামীয় সৈন্যগণ দথনে অবরোধ করেছিল। আর গেহসি ভাওবাদীর ভৃত্য জেগে উঠে বলেছিল, হে আমার পিতা, সৈন্যরা আমাদের চারিদিকে, আমরা সম্পূর্ণরূপে পরিবেষ্টিত হয়েছি। তিনি বলেছিলেন উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক, বুঝলেন? আর গেহসি চারিদিকে দেখে বলেছিল, আমি কাউকেই দেখতে পাচ্ছি না। তিনি বলেছিলেন, সদাপ্রভু বিনয় করি ইহার চক্ষু খুলিয়া দাও যেন এ দেখিতে পায়। তখন তার চোখ খুলে গেল আর সে দেখতে পেল চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে এবং দূতগণে পর্বত পরিপূর্ণ অদৃশ্য বাহিনী। এলিও বেরিয়ে এসেছিলেন আর বাইবেল বলেছে তিনি তাদের অন্ধতায় আহত করেছিলেন, তিনি তাদের কাছে হেঁটে গিয়েছিলেন কিন্তু তারা অন্ধতা প্রযুক্ত তাকে দেখতে পায়নি। তিনি বলেছিলেন, তোমরা কি এলিওর সন্ধান করছো? সে বলেছিল, হ্যাঁ আমরা তাকে খুঁজছি। বলেছিলেন, এসো আমি তোমাদের তার কাছে নিয়ে যাব। আর তিনি তাদের সমরিয়া নিয়ে গিয়েছিলেন যেখানে সৈন্যরা তাদের জন্য ওত পেতে অপেক্ষা করছিল। এখন বাইবেল বলছে তিনি তাহাদের অন্ধতায় আহত করেছিলেন, ওইটাই সমাধান। আর আজ লোকেরা এতই আত্মিক রূপে অন্ধ যে ঈশ্বর সদাপ্রভু যদি লোকদের মধ্যে তার প্রতিজ্ঞাত বিষয় বা কোনো কিছু করেন তবু তারা দেখতে পায় না। তারা আত্মিক রূপে অন্ধ, ঈশ্বরকে জানে না, তার মহৎ পরাক্রমকেও মানে না। এখন আমরা দেখছি এলিয়ের দিনও তারা তাই করেছিল আর আজও তাই করছে, ঈশ্বর তাদের অন্ধতা দ্বারা আহত করেছেন। আজ তারা বলছে আশ্চর্য কাজ বলে কোনো কিছুই নেই, ওরকম কিছুই নেই, ও কেবল মানসিক আবেগ মাত্র। আর তারা এলিয় সম্বন্ধে ওই একই কথা বলেছিল, তাকে যখন তুলে নেওয়া হয়েছিল আর এলিশা তার স্থান গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন যুবক, যুবাবস্থায় তার মাথায় টাক পড়েছিল। বালকেরা তার পিছনে ছুটতে ছুটতে বলতো, রে টাক পরা, তুই কেন এলিয়র সঙ্গে উপরে গেলি না? দেখুন, আদিতেও এত কাজ হওয়ার পরও লোকেরা বিশ্বাস করেনি। আর ঈশ্বরের এই মহৎ ব্যক্তি অগ্নিময় রথে স্বর্গনীত হওয়ার পরও তারা বিশ্বাস করেনি। আর তাদের এই বালকেরা এই ব্যক্তির পিছনে ছুটতে ছুটতে বলেছিল, রে টাক পরা, তুই কেন ঊর্ধ্বে গেলি না? আর তখন সেই ভাওয়াদি বালকদের অভিশাপ দিয়েছিলেন এবং বলল কি তাদের 42 জনকে ছিঁড়ে ফেলেছিল। এখন লক্ষ্য করুন, তখন যেমন ছিল তেমনি আজও তারা বাক্যে তাদের নিজেদের ব্যাখ্যা আরোপ করে থাকে। এখন তারা যদি তা করতে চায় করুক, কিন্তু সেই সঙ্গে তারা আমাদেরও তা বিশ্বাস করানোর চেষ্টা করে। বাইবেল বলেছে শাস্ত্রে কোনো ভাওয়াদি বক্তা নিজের ব্যাখ্যার বিষয় নয়, ঈশ্বর তার নিজস্ব ব্যাখ্যা করে থাকেন, ঈশ্বর তার বাক্য প্রতিপন্ন করে থাকেন আর ওটাই তার ব্যাখ্যা। যেমন আমি অনেক সময় বলেছি, আদিতে তিনি বলেছিলেন দীপ্তি হোক আর দীপ্তি হয়েছিল, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, ইয়ে ঘটেছিল। তিনি বলেছিলেন একটি কুমারী গর্ভবতী হইবে, তিনি হয়েছিলেন। তিনি বলেছিলেন তার আত্মা সেচন করবেন, তিনি করেছিলেন। আর তিনি বলেছিলেন শেষকালে তিনি যে সকল কাজ করবেন তিনি তা করেছেন, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, ঈশ্বরই তার নিজের ব্যাখ্যা নিজে করছেন। মূর্খ মানুষ যাই বলুক না কেন, ঈশ্বর তাতে একটুও ক্ষান্ত হন না। আজ অবিশ্বাসের সঙ্গে আমাদের যত লড়াই করতে হচ্ছে। যিশু যখন পৃথিবীতে ছিলেন তখন তাকে হয়তো তার বেশি করতে হয়েছিল, কিন্তু এ তাকে ক্ষান্ত করতে পারেনি। তিনি তার কর্তব্য পালন করেছিলেন আর ঈশ্বর তার প্রত্যেকটি কাজ অনুমোদন করেছিলেন। তিনি বলেছিলেন, আমি একা নই, আমি এবং পিতা এক, তিনি আমার মধ্যে বাস করেন। যদি আমি তার কার্য করি, কার্য সকল না করি, তবে আমাকে বিশ্বাস করো না। কিন্তু আমি যদি তার কার্য করি, তবে আমাকে বিশ্বাস করতে না পারো, তবে সেই সকল কার্য প্রযুক্তি বিশ্বাস করো। বুঝলেন? এক কথায় তারা, তিনি বলেছিলেন, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতে অনন্ত জীবন তোমাদের রহিয়াছে, অর্থাৎ শাস্ত্র জ্ঞাত হওয়ার মাধ্যমেই। আর শাস্ত্র স্বয়ং আমারই বিষয়ে সাক্ষ্য দেয়। কি অপূর্ব বিবৃতি! আমেন। যিশু বলেছিলেন, তাহাই শাস্ত্রই তোমাদের বলে দেয় আমি কে। আর শাস্ত্রই বলে দেয় আমরা কোন সময় বাস করছি, আর যে সকল কাজ হতে দেখছেন এ সকল তার লোকেদের মধ্যে ঈশ্বর। ঈশ্বর ব্যতীত কেউ মৃতকে জীবিত করতে পারে না। বর্তমানে তিনি যা করছেন তিনি ব্যতীত কেউ তা করতে পারে না, কারণ বাইবেল বলছে তিনি কল্য অর্ধ ও অনন্তকাল যে সেই আছেন। এখন আমরা লোকেদের আধুনিকতা দেখছি ও সেই সকল দিন গত হয়েছে, আশ্চর্য কাজ বলে কিছুই নেই। লোকেরা কেবল মানসিক আবেগ দ্বারা উচ্ছ্বাসিত হয়। শুনুন, ওই ভাওবাদী এলিও তাদের ঈশ্বর তত্ত্ববিদদের প্রতি চিৎকার করে কি বলেছিলেন, লক্ষ্য করুন, লক্ষ্য করুন, তিনি এমন ভাবে কথা বলছিলেন যেন তিনি ঈশ্বর। যতক্ষণ আমি না বলি ততক্ষণ কাছ থেকে এক বিন্দু শিশিরও পড়বে না। আমেন। হ্যাঁ মহাশয়, সেই ভাওবাদী দীর্ঘকাল ঈশ্বরের উপস্থিতিতে ছিলেন। পুরাতন নিয়মে অথবা যে কোনো সময়ের ভাওবাদীগণ দীর্ঘকাল ঈশ্বরের উপস্থিতিতে অবস্থান করতেন যতক্ষণ না তারা বাক্যে পরিণত হতেন, আর তখন তাদের বার্তাই স্বয়ং বাক্য বলে প্রতিপন্ন হতো। আর মনে রাখবেন, তিনি বলেছিলেন সদাপ্রভু এই কথা কহেন। আর যখন ওই মানুষগুলি ঈশ্বরের কাছ থেকে বার্তা প্রাপ্ত হয়ে এতই তার মধ্যে নিমগ্ন হয়ে যেতেন যে তাদের নিজস্ব চিন্তাধারা, এ হয়তো তাদের চিন্তাধারার বিপরীত, তারা হয়তো এ ঠিক বুঝে উঠতে পারতেন না, কিন্তু তারা ঈশ্বরের বাক্য বলতেন, সদাপ্রভু এই কথা কহেন, আমি যতদিন না বলি ততদিন বৃষ্টি পড়বে না। ও কি ধরনের না বিবৃতি! তিনি ঈশ্বরের উপস্থিতিতে ছিলেন এবং সম্পূর্ণরূপে যথার্থ প্রতিপাদিত হয়েছিলেন। মনে রাখবেন, আমোস তিন অধ্যায় সাত পদ, নিশ্চয় প্রভু সদাপ্রভু আপনার দাস ভাওবাদীগণের নিকট আপন গুড় মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না। বলেছিলেন বৃষ্টি হবে না। তিনি প্রথমে তারা তাকে উপহাস করে বলেছিল, তারা ভেবেছিল তিনি পাগল, কিন্তু দেখুন তার কাছে ছিল সদাপ্রভু এই কথা কহেন যে বৃষ্টি হবে না। আর তা কার্যকরী করার আগে ঈশ্বর তার দাম এলিয়ার কাছে তা প্রকাশিত করেছিলেন। তিনি ছিলেন যথার্থ রূপে প্রতিপাদিত ও প্রমাণিত ভাওবাদী, সুতরাং লোকেদের অনুতাপ করা উচিত ছিল, কিন্তু তার পরিবর্তে তারা তাকে উপহাস করেছিল, বলেছিল ও যথেষ্ট বৃষ্টি আমরা পেয়েছি, জলাশয়গুলি জলে পরিপূর্ণ আছে, নদীগুলি দুকুল ছাপিয়ে বইছে। বাইবেল বলছে যে তিন বছর ছ মাস এমনকি শিশিরও পড়েনি, নদী এবং জলাশয় সকল শুকিয়ে গিয়েছিল। এ তো সেই মানুষটির কথা নয়, কিন্তু ঈশ্বরই তার মাধ্যমে কথা বলেছিলেন। ওই বলেন আমরা সর্বদাই জানি। সুতরাং তিনি আমরা দেখতে পাই যখন কোন মানুষ ঈশ্বর কর্তৃক অভিষিক্ত হয়ে সদাপ্রভু এই কথা কহেন এর সঙ্গে আসেন, তখন বার্তা এবং বার্তাবাহক উভয় এক এবং অভিন্ন হয়ে পড়েন, কারণ আক্ষরিক রূপে সদাপ্রভু এই কথা কহেন কে উপস্থাপিত করার জন্যই তিনি প্রেরিত হয়েছেন। সুতরাং তিনি এবং তার বার্তা এক ও ভিন্ন। সংস্থাগত আনুকল্যের অন্তর্গত একজন সংস্থাগত মানুষ সে এবং মন্ডলী এক। কোন সংস্থা দ্বারা গঠিত ঈশ্বরতত্ত্বের অন্তর্গত একজন ঈশ্বরতত্ত্ববিদ সে এবং তার বার্তা এক। ঈশ্বরতত্ত্বগত মন্ডলী একজন ঈশ্বরতত্ত্ববিদ ঠিকই, এক ঈশ্বরতত্ত্বগত মন্ডলী একজন ঈশ্বরতত্ত্ববিদ ঠিকই। যখন একজন মানুষ সদাপ্রভু এই কথা কহেন এর সঙ্গে আসেন, তখন তিনি এবং বার্তা এক। আর এলিয় যখন সদাপ্রভু এই কথা কহেন এর সঙ্গে এলেন, তখন তিনি ও তার বার্তা এক এবং অভিন্ন হয়ে গিয়েছিল। ঠিক যেমন যিশু যখন তিনি এসেছিলেন তিনি ছিলেন বাক্য, সাধু জোহান এক অধ্যায়। সুতরাং ঈশ্বরের বাক্য এবং সেই যুগের বার্তাবাহক সর্বদাই ছিলেন এক ও অভিন্ন। ইয়ে যথার্থ। যীশু ছিলেন সেই বাক্য যার সম্বন্ধে ভাববাণী করা হয়েছিল। তিনি ছিলেন ভাববাদীরা যেরূপ হবে বলেছিলেন, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে। আদিতে ঈশ্বর তাদের বলেছিলেন, স্ত্রীলোকের বংশ সর্পের মস্তক চূর্ণ করিবে এবং সে তার পাদমূল চূর্ণ করবে। এই সকল ভাববাণী দত্ত হইয়াছিল। দাউদ এবং যুগানুক্রমে সকল ভাববাদীগণে তার সম্বন্ধে বলেছিলেন, তিনি ছিলেন ওই বাক্য প্রকাশিত। হালেলুয়া। এখন আপনারা বুঝতে পারছেন কি আমি কি বলার চেষ্টা করছি। আজ সকালে আমি নিতান্ত সরলভাবে আপনাদের কাছে কথা বলছি। জীবিত মন্ডলী ভারজাতে কি আপনারা জীবিত ঈশ্বরের কর্তৃত্ব দেখতে পাচ্ছেন না? পীড়িতেরা সুস্থ হচ্ছে, ভৃতেরা উত্থাপিত হচ্ছে, খঞ্জরা হাঁটছে, অন্ধরা দেখতে পাচ্ছে, সুসমাচার তার পরাক্রমে এগিয়ে চলছে, কারণ তা বার্তা এবং বার্তাবহক একই বাক্য মন্ডলীর মধ্যে ব্যক্তির মধ্যে বর্তমান। যখন এলিয় সদাপ্রভু এই কথা কহেন সঙ্গে নিয়ে গিয়েছিলেন, তখন ঈশ্বরের বাক্য এলিয়র মধ্যে ছিল। তিনি বলেছিলেন বৃষ্টি হবে না, এলিয় নয় কিন্তু এলিয়র মধ্যে ঈশ্বরই ছিলেন। অনেকবারই আমি বলেছি যে খ্রিস্টীয় বিজ্ঞানের একজন মহিলা আমাকে বলেছিলেন, আমি অনেকবারই এ সম্বন্ধে বলেছি, তিনি বলেছিলেন, মিস্টার ব্রানাম আপনি যীশুকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করেন। আমি বলেছিলাম আমি আশা করব যেন ওই একটি বিষয়ে আমাকে উত্তর দিতে হয়। আর তিনি বলেছিলেন আপনি তাকে ঐশ্বরিক করার চেষ্টা করে থাকেন। আমি বলেছিলাম তিনি ঐশ্বরিক বলেছিলেন, ও তিনি একজন ভাবাদী ছিলেন, তিনি ভালো মানুষ ছিলেন কিন্তু তিনি ঐশ্বরিক ছিলেন না। আমি বলেছিলাম বেশ, আমাকে একটি অন্তত শাস্ত্র দেখান যা বলছে তিনি ছিলেন না। তিনি বলেছিলেন সাধু জনের পুস্তকে লেখা আছে যখন তিনি লাসারের কবরের কাছে গিয়েছিলেন তখন তিনি কাঁদিলেন। আমি বলেছিলাম বেশ, তিনি নিশ্চয়ই কেঁদেছিলেন, তিনি মানবিক ও ঐশ্বরিক উভয় ছিলেন। একজন মানুষ হিসাবে তিনি কেঁদেছিলেন কিন্তু মৃতকে জীবিত করার জন্য তার ঈশ্বর হওয়ার প্রয়োজন ছিল, এ যথার্থ। আমি বলেছিলাম মানুষ হিসাবে তিনি ক্ষুধার্ত হতেন কিন্তু কয়েকটি রুটি ও মাছ ভাজা দ্বারা 5,000 লোকে খাওয়ানোর জন্য তিনি ছিলেন ঈশ্বর, এ যথার্থ। মানুষ হিসাবে তিনি নৌকার পিছনের দিকে নিদ্রিত ছিলেন কিন্তু তার মধ্যে ঈশ্বর সমুদ্রকে ক্ষান্ত করেছিল। এর কারণ কি? তিনি এবং তার বার্তা এক ছিলেন। তিনি বলেছিলেন আমি ও পিতা আমরা এক, আমার পিতা আমাকে আছেন। তিনি ছিলেন দৈহিক রূপে ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা। আমার মনে হয় যে যেদিন আমি সপ্তমণ্ডলীর যোগ সম্বন্ধে বলেছিলাম তখন এই যেন খুবই লক্ষণীয় ছিল। আরম্ভ করার সময় আমি যিশুর সেখানে দণ্ডায়মান থাকা ঠিক বুঝে উঠতে পারিনি। তার মাথা সাদা চুলে আবৃত বলা হয়েছে, তাহার ক্লেশ শুক্র বর্ণ মেষলোমের ন্যায়। আমি বুঝে উঠতে পারিনি কিভাবে একজন 33 বছর বয়স্ক মানুষের কেশ মেষলোমের মতো সাদা হতে পারে। আমি আমার এক বন্ধু একজন ভালো পেন্টিকোস্টাল ঈশ্বর তত্ত্ববিদের সঙ্গে পরামর্শ করছিলাম, তিনি ব্রাদার জ্যাকমোর, তিনি চালাক বুদ্ধিমান লোক। তিনি বলেছিলেন ব্রাদার ব্রানহাম এ হলো যিশুর গৌরবান্বিত রূপ, গৌরবান্বিত হওয়ার পর তাকে ওই রূপ দেখতে হয়েছিল। না আমি ও কথা বিশ্বাস করতে পারিনি। না আমি বলেছিলাম বেশ ব্রাদার মোর আপনাকে ধন্যবাদ, আমি ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য কামরায় প্রবেশ করেছিলাম। আমি বাইবেলের বর্ণানুক্রমিক সূচির পুস্তক নিয়ে দানিয়েল পর্যন্ত দেখছিলাম যেখানে বলা হয়েছে তিনি সেই অনেক দিনে বৃদ্ধের নিকট উপস্থিত হইলেন যার চুল মেষলোমের ন্যায় শুভ্র। আমি বলেছিলাম প্রভু আমি 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 জানি না কি বলতে হবে কিন্তু আমার উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। এখন এ ছিল সপ্তম, মনে রাখবেন সপ্তমুদ্রা উদ্ঘাটিত হওয়ার এক বছরের আগে আমি সেখানে প্রার্থনা করছিলাম প্রভু এ বিষয়টি কি। আর আমি দেখলাম আমার সামনে এক ব্যক্তি দণ্ডায়মান, তিনি একজন বিচারক আর তার মাথায় সাদা পরচুলা ছিল। তিনি সর্বোচ্চ কর্তৃত্বধারী, এই বিষয় প্রদর্শন করার জন্য পুরাকালের বিচারকগণ সাদা পরচুলা পরতেন। আর যখন আমি যিশুকে সাদা পরচুলায় দেখলাম তখন আমি বললাম যে যা আমরা জানি এ সেই সত্যকে প্রতিপন্ন করেছে যে তিনি সার্বভৌম কর্তৃত্বধারী। রূপান্তরের পর্বতের উপর ঈশ্বর এই বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন, বলেছিলেন ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো, সার্বভৌম কর্তৃত্ব। সপ্তমুদ্রা খোলার আরম্ভে যখন সে 7 স্বর্গদূত পিরামিডের আকারে নেমে এসেছিলেন, দাঁড়িয়ে বললেন ফিরে যাও এবং সপ্তমুদ্রা প্রচার করো, আমি তোমার সহবর্তী। তিনি আমাকে দেখেছিলেন সেই হারিয়ে যাওয়া বিষয়গুলো কি, আমি সর্বদা মনে করতাম যে এই পুস্তকের বাকি কিছু অংশ যা মুদ্রাস্ফীত মুদ্রাঙ্কিত করা আছে, যা পুস্তকে লিখিত হয়নি, কিন্তু জ্ঞাত করা হয়েছিল যে তিনি ঐরূপ কিছু করতে পারেন না। এমন কিছু যা পুস্তকে লিখিত নেই, এমন কিছু যা পুস্তকের মধ্যে গুপ্ত আছে। কারণ যে কেহ ইহা হইতে একটি বাক্য হরণ করিবে অথবা ইহাতে একটি বাক্য যোগ করিবে, সুতরাং সপ্তমণ্ডলী যুগব্যাপী এই বিষয়গুলি পুস্তকে নিগূঢ়তত্ত্ব রূপে ছিল। তাদের প্রত্যেকটি এক একটি নিগূঢ়তত্ত্ব, জলের বাপতিস্ম এবং অন্য সকল বিষয় যেগুলিতে তারা এত কাল উচট খেয়ে এসেছে। আর যখন তারা উঠে গেলেন, তখন ক্যালিফোর্নিয়া, মেক্সিকো, ট্রাকসান ইত্যাদি সকল স্থানে বড় বড় মান মন্দিরগুলি তার ছবি তুলেছিল। এ ছিল এক রহস্যজনক দৃশ্য। ব্রাদার ফ্রেড সফমান, আমি এবং ব্রাদার জিন নরমান, আমরা ওইখানে উপস্থিত ছিলাম যখন তার উপরে উঠে গেলেন। তারা ছবি তুলেছিল, কিন্তু এর সম্বন্ধে এখনো কিছুই জানে না। কিছুদিন আগে পর্যন্ত সবাই বলতো, এখানে দেখো, দেখতে এইরকম, স্বর্গদূতদের ডানা কেমন এখানে গুটিয়ে আছে। একদিন এটিকে ডান দিকে ঘুরিয়ে দেখতে পেলাম, এ যিশু তাকিয়ে আছেন, ঠিক হফম্যান যেমন তার ছবি এঁকেছিলেন। তিনি সাদা পরচুলা পরে আছেন, পৃথিবীর দিকে দৃষ্টি করছেন, প্রদর্শন করছেন যে তিনি সার্বভৌম কর্তৃত্ব। স্বর্গ এ কথা ঘোষণা করছে, বাইবেল ঘোষণা করছে, বার্তা ঘোষণা করছে, এ সকলই এক পরচুলা পরা সার্বভৌম কর্তৃত্ব। নিচের দিকে আপনারা তার কালো দাড়ি দেখতে পাচ্ছেন। আপনারা অনেকে এই ছবিটি দেখেছেন, এটিকে ডান দিকে ঘুরিয়ে দেখুন, এটিকে ডান দিকে ঘুরিয়ে দেখুন, এ তিনিই। যদি তার ছবি তোলা হতো তবে এরকমই দেখতে হতো। লোকে একে ভুল দৃষ্টিকোণ থেকে দেখে, কিন্তু আপনারা ঠিক দৃষ্টিকোণ থেকে দেখুন। আর কেবলমাত্র ঈশ্বরই প্রকাশিত করতে পারেন কোনটি সঠিক দৃষ্টিকোণ। এটিকে আপনাদের ডান দিকে ঘুরিয়ে দেখুন, দেখুন ওই তিনি ঠিক যেমন উপরে তার ছবিটি তোলা হয়েছিল। প্রথম যখন দেখি তাকে হফম্যানের আঁকা ছবির মতো দেখাচ্ছিল, এর আগে আমি কখনো এভাবে দেখিনি। বহু বছর পরে বিলি স্যান্ডের ট্যাবারনাকেলে আমি এটিকে আবার দেখেছিলাম। তখন থেকে আমার বাড়িতে এই ছবি সর্বদাই থাকে। যখন ছোট ছেলে ছিলাম তখন এই স্কুল বাড়িটি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ঈশ্বরের যে দর্শন পেয়েছিলাম, তখন তাকে ঐরূপ দেখেছিলাম। আর 33 বছর পর ঘোষণা করা হলো এ যে সত্য, তাকে দেখে ওই রকমই, এ কারো ধারণা অথবা অতীন্দ্রিয় কিছুই নয়। ভ্যাটিকানে যেমন ওখানে খ্রিস্টের একটি আঁকা ছবি তাদের আছে, মুখ ঘেরা পাতলা দাড়ি, আধ ইঞ্চি মতো লম্বা এইরকম, আর তারা ওইটিকে বলে খ্রিস্ট। এ আমাকে একটি পুরানো ক্যাথিড্রালে একজন গ্রিক চিত্রকারের আঁকা ছবির কথা মনে করিয়ে দেয়। ওই ছবিটি আদম ও হবাকে জন্তু বা ওই রকম কিছু রূপে দেখানো হয়েছে। পার্থিব মন আত্মিক বিষয়কে ওই রূপেই দেখে থাকে। আমার মনে হয় আদমের মতো সুন্দর দর্শন আজ পর্যন্ত কেউ হয়নি, আর হবাও ছিলেন সব দিক থেকেই প্রকৃত স্ত্রীলোক। পার্থিব মন তাদের নিজেদের ধারণায় বিষয়টিকে গুলিয়ে ফেলে, তখন ঈশ্বর নিজ পরাক্রমে সেই বিষয়কে উদ্ঘাটিত করে থাকেন। আহাবের সময়ও ঠিক তাই ঘটেছিল। আমরা দেখলাম যে এলিও ওই কথা বলতে পারতেন, কারণ সেই প্রহরের বার্তা এবং ঈশ্বরের বাক্য, বার্তা বাহক এবং বার্তা এবং বাক্য একেবারে এক। ভাওয়াদি বাক্য বার্তা বার্তাবাহক একই ছিলেন। ভাওয়াদি বাক্য বার্তা এবং বার্তাবাহক একই ছিলেন। যিশু বলেছিলেন, আমার পিতার কার্য যদি না করি তবে আমাকে বিশ্বাস করিও না। এ উত্তম, যে কোনো ব্যক্তি এবং তার বার্তা একই। এই কারণে আজ তারা ঈশ্বরের কাজ করতে বিশ্বাস করে না, কারণ তারা ঈশ্বরের বার্তা গ্রহণ করে না, তারা বার্তায় বিশ্বাস করে না। কিন্তু আজ যে সময়ে বাস করছি, ঈশ্বরের সেই প্রহরে যারা বিশ্বাস করে তাদের কাছে গুপ্ত খাদ্য। ভেবে দেখুন, ঈশ্বর একে এমন ভাবে গোপন করেছেন যে সরাসরি এর দিকে দৃষ্টি করেও তারা দেখতে পায় না। ঠিক যেমন ভাবে এলিও আরবীয় সৈন্যদের অন্ধ করে দিয়েছিলেন, বিশ্বাসীদের সন্তানদের সত্য ও প্রকৃত খাদ্যের প্রতি ঈশ্বর সেই একই ভাবে অবিশ্বাসীদের অন্ধ করে থাকেন। জাহাজ তৈরি করার সময় তারা নোহকে বলেছিল, একজন গোড়া পাগল, ঈশ্বরের বাক্য এবং তার প্রতিজ্ঞার দিকে তার দৃষ্টি উন্মুক্ত ছিল। যাকে তারা বলেছিল গোড়ামি, সে বিষয়ে নোহ এবং তার পরিবারকে রক্ষা করেছিল। দেখুন, এ সেই একই বিষয়। লোকেরা যে বিষয়কে ঠাট্টা করে, আমরা সেই বিষয়কে বিষয়ের নিমিত্তে প্রার্থনা করি। যে বিষয়কে লোকে বলে খেপামি, আমরা বলি মহৎ। জগৎ যে বিষয়কে বলে মহৎ, ঈশ্বর বলেন মূর্খতা, এবং জগৎ যে বিষয়কে বলে মূর্খতা, ঈশ্বর বলেন মহৎ। ন্যায় ও অন্যায়ের মধ্যে এই বিরোধিতা সর্বদা বিদ্যমান। যীশু খ্রিস্ট কল্য অদ্য ও অনন্তকাল যে সেই আছেন। মনে রাখবেন, ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আহ্বান এবং ঈশ্বরের পরিকল্পনা দ্বারাই তিনি তার গোপন স্থানে গিয়েছিলেন। ঈশ্বরের পূর্বজ্ঞান, পরিকল্পনা, তার জীবনের প্রতি ঈশ্বরের আহ্বান এবং ঈশ্বরের বাক্য অনুসারেই এলিও তার গোপন স্থানে প্রবেশ করেছিলেন। আমরা যদি সেইভাবে প্রবেশ না করে থাকি, তবে আমি জানি না আমরা সেখানে কেন উপস্থিত হয়েছি। আর লক্ষ্য করুন, অনাবৃষ্টির আগেই এলিও তার জীবন ধারণের জন্য এই গোপন স্থানে গিয়েছিলেন। পৃথিবীর উপর বিচার, আঘাত, হানার মুহূর্তে একটি আদর্শ মণ্ডলীকে আহ্বান করা গিয়েছে, ভার্যাকে মনোনীত করা হয়ে গিয়েছে, আর কেবল বিচার, আঘাত করার অপেক্ষা অপেক্ষা করছে। ঈশ্বরের খাদ্য ভোজন করছে, ঈশ্বরের আশীর্বাদ উপভোগ করছে। যে কোনো সুস্থ মস্তিষ্কের লোক জানে যে আমরা ঠিক পথে চলেছি, আমরা ঠিক বিচারের প্রহরে উপস্থিত। দেখুন, ব্রাদার ব্যাংকস এবং আরো কিছু লোক যারা আজ রাতে এখানে আছেন, যারা ওই দিন সকালে ওই পর্বতের উপরে দাঁড়িয়েছিলেন, যদি ঈশ্বরের ইচ্ছা হয় তবে পরের রবিবার আমি ওই পর্বতের বিষয়ে বলতে চাই। একটি মহৎ প্রকাশ পেয়েছি আজ রাতে, জানা বলে থাকতে পারছি না, কিন্তু আমি বুঝলেন, সর্বদাই অবিরত একই ভাবে চলছে, একটির পর আর একটি ঘটে চলছে, বুঝলেন, এ কখনো ক্ষান্ত হবে না, কারণ নিয়েছিল সদাপ্রভু এই কথা কহেন। এখানে উপস্থিত প্রত্যেকজন হাজার গুণ হাজার জন টেপে আমাকে বলতে শুনেছেন, সদাপ্রভু এই কথা কহেন, এই এবং এইরূপ ঘটবে, আর খবরের কাগজ ও পত্রিকাগুলিতে ঘোষণা করেছে যে এইরূপই ঘটেছে। তারা জানে না এগুলি কি বিষয়, কিন্তু তারা দেখেছে, তারা জানে না এ কি, কিন্তু বাক্য প্রকৃত সত্য পরিণত হতে তারা দেখেছে। 133 বছর বরং 1933 আমরা নদীতে দাঁড়িয়েছিলাম, আর প্রভুর ওই স্বর্গদূত নেমে এসেছিলেন এবং তিনি যা করেছেন তা বলেছিলেন। আর চলে যাওয়ার পর অনেক মানুষ যারা নদী তীরে দাঁড়িয়েছিল বলেছিল, বিলি, এর অর্থ কি? আমি বলেছিলাম, ওটি আমার নিমিত্ত নয়, ওটি আপনাদের জন্য, আমি বিশ্বাস করি আপনারা করেন না। আর আমি ওখান থেকে চলে গিয়েছিলাম। তখন পুরোহিত আমাকে বলেছিলেন, তার মানে তুমি বলতে চাও তোমার মতো 7 ক্লাস পড়া একজন মানুষ, তুমি সমগ্র পৃথিবীতে ভ্রমণ করে রাজা, শাসনকর্তা, ক্ষমতাধারী ব্যক্তি ইত্যাদি সকলের নিমিত্তে প্রার্থনা করবে? ভুলে যাও ওসব কথা। আমি ভুলে যেতে পারিনি, এ আমার হৃদয়ে খোদিত হয়ে গেছিল। আর এখন 33 বছর পরে যেমন তিনি বলেছিলেন ঠিক তেমনি এখানে ঘটেছে। তিনি ঈশ্বর, তিনি অকৃতকার্য হতে পারেন না, তিনি সর্বদাই তার বাক্য রক্ষা করে থাকেন, তিনি একে কখনো অবিশ্বাস করবেন না। এখন লক্ষ্য করুন, তিনি ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের পূর্বজ্ঞান, আহ্বান এবং ঈশ্বরের বাক্য দ্বারা সেখানে প্রবেশ করেছিলেন, আর অনাবৃষ্টি আরম্ভ হওয়ার আগেই প্রবেশ করেছিলেন। এখন আমরা জানি বিচার অনিবার্য। সেই দিন পর্বতের উপরে দাঁড়িয়েছিলাম, আর ব্রাদার ব্যাংকস ওর্স উঠে আসছিল। 10-15 মিনিটের মধ্যে যে প্রার্থনা সারি শুরু হবে তার প্রতি আপনাদের বিশ্বাস গড়ে তোলার জন্য আমি আবার পুনরায় উল্লেখ করছি, ব্রাদার ব্যাংকস তিনি উঠে আসছিলেন। ব্যাংকস আমার পিছনে আসছিল, ভগ্নী রুবি অসুস্থ ছিলেন, আর সে তাকে ছেড়ে আসছিল, সে আমার পিছনে আসছিল, তা আমি তার রাঙা মুখ লক্ষ্য করছিলাম। আমি ভেবেছিলাম পর্বতে ওঠা বোধ হয় কষ্টকর হচ্ছে, তাই আমি ধীর হয়ে গিয়েছিলাম। আমরা প্রান্তের মধ্যে পর্বতের উপর যেখানে প্রভুর দূতগণ আবির্ভূত হয়েছিলেন সেই জায়গায় উপস্থিত হয়েছিলাম। আর যেমন আমি পর্বতের উপর দিকে যেতে লাগলাম, ঈশ্বরের আত্মা যখন আমি ঘুরে দাঁড়িয়ে পর্বতের উপরে দৃষ্টিপাত করলাম, তিনি বললেন, ওই পাথরের টুকরোটি তুলে নাও আর তাকে বলো, সদাপ্রভু এই কথা কহেন, পরে কয়েক ঘন্টার মধ্যেই তুমি তার মহিমা দেখতে পাবে। আমি পাথরটি তুলে নিয়ে বলেছিলাম, ব্রাদার ব্যাংকস, আমি জানি না কেন ওটিকে উপরের দিকে ছুঁড়ে দিয়েছিলেন আর বলেছিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি ঈশ্বরের মহিমা দেখতে পাবে। সে বলেছিল, এ কি রুবির উদ্দেশ্যে? আমি বলেছিলাম, না, আমার মনে হয় না এ সংক্রান্ত তোমার কোনো ব্যাপার, ব্যাংকস অথবা রুবির কারণ নয়, আমার মনে হয় এ কেবল বলেছে সদাপ্রভু এই কথা কহেন, কিছু হয়তো ঘটতে যাচ্ছে। আর পরের দিন সকালে আমরা যখন অনেকেই সেখানে ছিলাম, আমি জানি না এখন এখানে তার মধ্যে কতজন আছে, আমরা 12 অথবা 14-15 জন ওখানে ছিলাম। হঠাৎই একজন যাজক আমার কাছে এসে বললেন, ব্রাদার ব্রানহাম, আমার নাম অমুক, আমি ক্যালিফোর্নিয়ায় আপনার অনুষ্ঠানের ব্যয়ভার বহনকারীদের একজন ছিলাম।
আমি বলেছিলাম, মহাশয়, আপনার সঙ্গে দেখা হওয়াতে খুবই আনন্দিত, ডগলাস সুয়েজ।
তিনি বললেন, আমি বললাম আমি খুবই আনন্দিত, আমি তার সাথে করমর্দন করলাম। তিনি বললেন, ভালো, এখন আপনাকে আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। বললেন, রয় রবার্টসন, এখানে তিনি ট্রাস্টি, ভাই উডস, টেরি এবং বিলি এবং ও ভাই ম্যাক অ্যানালি এবং আমি জানি না অন্যান্যরা যাহারা ওখানে দাঁড়িয়েছিল। এবং আমি, তিনি বললেন, আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। তিনি বললেন, প্রভু কি এ ধরনের দর্শন দিয়ে থাকেন? আমি বললাম, হ্যাঁ ভাই, কিন্তু আমি এখানে আসলাম যেন ইহা থেকে দূরে থাকি, যেন বিশ্রাম নেই। এবং আমি এইভাবে এদিক ওদিক তাকাতে থাকলাম এবং আমি একজন গণমান্য চিকিৎসক দেখলাম, যিনি তাহার দিকে তাকিয়ে আছে, বললেন, মেঘোগেশ, আপনার চোখে যে অ্যালার্জি আছে তাহা আপনার চক্ষুকে খুব তাড়াতাড়ি বের করে দেবে। আমি দুই বছর যাবৎ চিকিৎসা করে আসলাম আর আমি কিছুই করতে পারলাম না। এবং আমি তাহার দিকে ফিরে তাকালাম। আমি বললাম, কোন একজন চিকিৎসক বলেছিলেন বলেই কি আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে অ্যালার্জি আপনার চোখের মধ্যে আছে? তখন দুপুর প্রায় 11টা হবে, তখন সে সানগ্লাস পরেছিল। এবং আমি বললাম, কারণ তাহা সূর্যের জন্য পরিধান নয়, বরং আপনার চক্ষুর জন্য, কারণ তিনি বলেছিলেন আমি আপনার চক্ষু হারাতে, আপনি আপনার চক্ষু হারাতে চলেছেন। তখন তিনি কাঁদতে আরম্ভ করেন, এটা ঠিক কথা। আমি আবার চলার জন্য ঘুরে দাঁড়িয়েছিলাম, আমার হাতে একটি বেলচা ছিল আর আমি দেখলাম সে ওখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, তার চোখের দৃষ্টি উজ্জ্বল। আমি বলেছিলাম, সদাপ্রভু এই কথা কহেন, আপনার চোখ অন্ধ হবে না। গত শরৎকালে আমি তার সঙ্গে স্বীকার করেছি, সে আমার থেকে এবং অন্যদের থেকে ভালো দেখতে পাচ্ছিল। সে কখনো, আমি দেখেছিলাম একজন বয়স্ক স্ত্রীলোক তার মোজা নামিয়ে এবং স্কার্টের ধার তুলে ধরেছে। সে বলেছিল, বস্ত্র, তুমি যদি ব্রাদার ব্রানামের দেখা পাও তবে তাকে আমার পায়ের জন্য প্রার্থনা করতে বলো। আর আমি নিচু হয়ে দেখলাম তার পায়ের চারদিকে ছোট ছোট টিউমারের মতো জিনিস ঝুলছে। আমি বলেছিলাম, তোমার মায়ের মাথার সমস্ত চুল পাকা, বস্ত্র, দেখো, তুমি ঘর থেকে বের হওয়ার আগে তিনি তোমাকে বলেছেন যদি আমার দেখা পাও তবে তার পায়ের জন্য প্রার্থনা করতে বলো। তার পা জুড়ে ছোট ছোট ঝোলা টিউমার রয়েছে। এই কথা শুনে সে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল আর কি, বলেছিল, এ কথা সত্যি? আমি বলেছিলাম, তাকে চিন্তা করতে বারণ করো, এ ভালো হয়ে যাবে। আমি চলতে আরম্ভ করেছিলাম, তখন আমি ঈশ্বরের রব শুনতে পেলাম, তাড়াতাড়ি পথ থেকে সরে যাও। বিশ্বযুদ্ধের অভিজ্ঞ রয় রবার্টসন ওখানে দাঁড়িয়েছিল, আমি তার কাঁধে হাত রেখে বলেছিলাম, ব্রাদার রয়, যত শীঘ্র পারো লুকাও। বলেছিল, কি ব্যাপার? আমি বলেছিলাম, পথ থেকে সরে যাও, লুকাও, পথ থেকে সরে যাও, লুকাও। বেলচাটি নিচে রেখে আমি হাঁটতে আরম্ভ করেছিলাম। আমি ঘুরে দাঁড়িয়ে আমার টুপি খুলে ফেলেছিলাম আর তখন তিনি এলেন। ঈশ্বরের মহিমা একটি ঘূর্ণিবায়ুতে নেমে এসে সমস্ত স্থানটি কম্পান্বিত করেছিল। আমার মাথার 4-5 ফুট উপরের গাছপালার মাথাগুলি কেটে ফেলেছিল, একটি ফদলের আকারে উপরে উঠে গিয়েছিল, আবার নেমে এসেছিল। এইভাবে 3 বার হয়েছে। তৃতীয়বারের পর যখন ওটি চলে গেল তখন ব্রাদার ব্যাংকস এসে বলেছিল, তুমি কি এই বিষয়ের কথা বলেছিলে? আমি বলেছিলাম, হ্যাঁ। বলেছিল, ওটা কি ছিল? আমি বলেছিলাম, ঈশ্বর ঘূর্ণিবায়ুতে আবির্ভূত হয়েছেন। আমি লোকদের এই বিষয়ে কথা বলি তা তিনি চান কিনা আমি জানতাম না। তারপর আমি একটু এগিয়ে গিয়ে অল্প সময় প্রার্থনা করছিলাম, তখন তিনি আমাকে বলেছিলেন যে আমি লোকদের বলতে পারি। আমি বলেছিলাম, পশ্চিম উপকূলে বিচারে আঘাত আসছে, আজ তার দিকে চেয়ে দেখুন, কয়েক ঘন্টা পরে কি ঘটেছিল দেখুন, আলাস্কা ডুবে গিয়েছিল আর এখন প্রায় সমস্ত স্থানটি নিমজ্জিত হতে চলেছে। আমরা বিচারে প্রবেশ করেছি, অনুগ্রহ অবজ্ঞা করা হয়েছে, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ গুপ্ত খাদ্য, আত্মিক খাদ্য আমাদের আছে, কারণ আমরা শেষকালে যীশু খ্রিস্টের প্রকাশের গুণের এবং অনুগ্রহের মধ্যে বাস করছি, যিনি তার লোকদের মধ্যে নিজেকে প্রকাশিত করেছেন। আমেন। তারা ভিতরে প্রবেশ করেছে, অনাবৃষ্টি শুরু হওয়ার আগেই এলিও প্রবেশ করেছিল, বিচার আরম্ভ হওয়ার আগেই গৃহীত হওয়ার জন্য ঈশ্বরের ধন্যবাদ করি। এখন বেরিয়ে আসার এবং ভিতরে প্রবেশ করার সময়, ওই সংগঠনগুলি থেকে বেরিয়ে এসে খ্রিস্টে প্রবেশ করার সময়, সকল সত্য বিশ্বাসীদের জন্য একটি বেরিয়ে আসা ও প্রবেশ করার সময়, তাকে আহ্বান করা হয়েছিল এবং তিনি সেখানে অবস্থান করছিলেন। মনে রাখবেন, ঈশ্বর তাকে না ডাকা পর্যন্ত তিনি সেই ছোট নদী ত্যাগ করেননি। অনাবৃষ্টি প্রায় শেষ হয়ে আসছে এমন সময় তাকে ডেকে সেখান থেকে বের করেছিলেন এবং একজন বিধবার ঘরে পাঠিয়েছিলেন। লক্ষ্য করুন, তিনি সেই বিধবাকেও আহ্বান করেছিলেন। এই বিধবা অবিশ্বাসীদের সঙ্গে মেলামেশা করেনি, অনাবৃষ্টি চলাকালে পশুর ছাপ ধারণ করেনি, সুতরাং তিনি তাকে আহ্বান করেছিলেন। সেই বিধবার ভরণ পোষণের নিমিত্ত এলিওকে আহ্বান করেছিলেন। তাদের কেবলমাত্র একটি পৃষ্ঠকেই অবশিষ্ট ছিল। এলিও তাকে বলেছিলেন, আমাকে আগে ওটি দাও, কারণ সদাপ্রভু এই কথা কহেন, যতদিন না ঈশ্বর পৃথিবীর উপর বৃষ্টি দেন ততদিন তোমার জ্বালা কখনো খালি হবে না, তোমার ভার কখনো শুকাবে না। ঈশ্বরকে প্রথম স্থান দাও, তার বাক্যকে প্রথম স্থান দাও। লক্ষ্য করুন, সেখানে হাড়িতে খাদ্য ছিল, প্রতিটি সময় সে খাদ্যের পিছনে গিয়েছিল, হাড়িতে খাদ্য ছিল, তৈল পাত্রে তেল ছিল, সে তার জন্য গিয়েছিল। কেন? অন্নবলি খ্রিস্টকে দর্শায়। প্রতিটি দানাকে আরো সঠিক হতে হবে যেন তাদের পেষণ করা যায়। খাদ্যের প্রতিটি দানা একই প্রকার, তিনি যে কল্ল অদ্য এবং অনন্তকাল যে সে একই থাকেন। তা ছিল বাক্য, জীবন খাদ্য, বার্তার পশ্চাৎগামী প্রমাণিত বাক্য। সেইরূপ আজও বন্ধুগণ, সেইরূপ আজও সন্তানেরা যারা জীবন রুটি ভোজন করে তারা বার্তার অনুগমন করে যেন অনাবৃষ্টির সময় তারা ভরণ পোষণ পায়। যদি তিনি আজ আমাদের মধ্যে এসে দাঁড়াতেন, যদি তিনি এখনই আমাদের মধ্যে এসে দাঁড়ান, তবে এই পৃথিবীতে রক্ত মাংসের দেহে থাকাকালীন তিনি যা করেছিলেন আজও ঠিক তাই করতেন। ভার্যা বরের অংশ, মণ্ডলী খ্রিস্টের সঙ্গে এক। আমি যে সকল কার্য করতেছি তোমরাও করিবে, আর বাক্যই একে সম্ভব করেছেন। তিনি আমাদের বলেছেন যে তিনি যে কাজগুলি করছিলেন সেগুলি তিনি আবার করবেন। এখানে আমরা আরো লক্ষ্য করি, যদি বাক্য আমাদের মধ্যে আছে এবং আমাদের কাছে আসে, যেমন সেদিন এলির কাছে এসেছিল, তিনি যা করেছিলেন সেই একই কাজ করবে। তিনি জগৎ থেকে গুপ্ত ঈশ্বরের গোপন বিষয় সকল দ্বারা পুষ্ট হতেন। ও এ আবার বার্তা এবং বার্তা বাহককে এক এবং অদ্বিতীয় প্রতিপন্ন করে। আত্মিক খাদ্য প্রস্তুত এবং এ এখন তার ঋতুতে বর্তমান। আপনাদের প্রত্যেকজন ইচ্ছা করলে এই খাদ্য পেতে পারেন। যদি আপনারা এই প্রহরের সকল অবিশ্বাস থেকে চুপিসারে বেরিয়ে আসতে ইচ্ছুক, যদি আপনারা খ্রিস্টের মধ্যে আসতে ইচ্ছুক হন, তবে তার প্রতিজ্ঞাতে আসতে হবে। তাহার প্রতিজ্ঞা স্মরণ করুন। মালাকি ৪, লুক লিখিত সুসমাচার ১৭ অধ্যায় ৩০ পদ এবং যোহন লিখিত সুসমাচার ১৪ অধ্যায় ১২ পদ তার প্রতিজ্ঞা সকল। জোয়েল ২ অধ্যায় ৩৮ পদ, বরং ২ অধ্যায় ২৮, যেখানে তিনি শেষকালে যে সকল কাজ করবেন সেই সকল স্মরণ করুন, স্মরণ রাখুন। আর ভাববাদী কেমন বলেছেন যে শেষকালে দীপ্তি হবে, এ কিভাবে কাজ করবে? সমগ্র শাস্ত্রে এই শেষকালের প্রতি নির্দেশ করেছে, আর ওই হলেন খ্রিস্ট। আপনারা যদি ওই গোপন স্থানে লুকাতে পারেন, তবে আপনারা ঈশ্বরের মধুর ভাব ও অনুগ্রহ ভোজন করতে ও দেখতে পাবেন। যদি আপনারা পীড়িত আছেন, তবে সেখানে নিরাময় আছে। ইলিশের কথা আপনাদের মনে আছে? পরে তাকে আহ্বান করে ওই ভক্ষ নৈবেদ্য খ্রিস্ট তার ছিল এবং তার দ্বারা তিনি সেই বিধবার গৃহের ভরণ পোষণ করেছিলেন। লক্ষ্য করুন, পরবর্তী কালে যখন তিনি আকাশ থেকে অগ্নি নামিয়েছিলেন, আরো সকল কাজের দ্বারা তিনি প্রমাণ করেছিলেন যে তিনি ঈশ্বর প্রেরিত ভাবাদীর আত্মা। লক্ষ্য করুন, প্রান্তরে যখন তিনি একটি রতন গাছের নিচে শুয়েছিলেন, তখন একজন স্বর্গদূত ওই ধরনের একই ময়দার দিয়ে পিষ্টক তৈরি করে তাকে খাইয়েছিলেন, আর কিছুক্ষণ পরে তাকে আবার নিদ্রিত করেছিলেন, আবার জাগিয়েছিলেন, আর তাকে আর কিছু পিষ্টক খাইয়েছিলেন, আর ওই পিষ্টকের শক্তিতে তিনি ৪০ দিন চলেছিলেন। ঈশ্বরের গৌরব হোক, তিনি কল্ল অদ্য ও অনন্তকাল যে সেই আছেন। ও তাকে উপযুক্ত ঋতুতে আত্মিক খাদ্যকে আমরা কত ভালোবাসি। সন্তানদের রুটি লইয়া কুকুরদের দেওয়া উচিত নয়। যিশুকি সুর ফিরিকে স্ত্রীলোকে ওই কথা বলেননি? তিনি তার নিজস্বের কাছেই প্রেরিত হয়েছিলেন, এ যথার্থ। তিনি তাদের কাছেই এসেছিলেন, পরজাতিদের কাছে তিনি কখনো আসেননি। আর এখন তাদের সময় তিনি পরজাতিদের সঙ্গে সাক্ষাৎ করছেন, আর এই উপযুক্ত নয়। আপনি বলতে পারেন, কেন এই বার্তা বড় বড় জায়গাতে যায় নাই? বড় ধর্মযুদ্ধ যেখানে সংস্থাগুলিতে হয়, এ তাদের খাদ্য নয়, নামধারী মন্ডলীর খাদ্য এ নয়, এ ভার্যার খাদ্য, এ রীতি অনুযায়ী আত্মিক খাদ্য, এ তাদের পেটে সহ্য হবে না, এ খাদ্য তাদের জন্য অত্যন্ত গুরুপাক। বুঝলেন আপনারা এ করতে পারেন না, কিন্তু সন্তানদের জন্য এ রুটি, এ জীবন, এ যীশুখ্রিস্ট কল্ল অদ্য অনন্তকাল যে সেই আছেন। এখনই প্রার্থনা সারি শুরু করতে না পারলেও আমাদের অনেক দেরি হয়ে যাবে, সুতরাং আসুন আমরা অল্প সময়ের জন্য মাথা নত করি। প্রিয় ঈশ্বর, উপযুক্ত ঋতুতে খাদ্য, আত্মিক খাদ্য, এমন কিছু যার সম্বন্ধে জগৎ কিছুই জানে না। যেখানে দাঁড়িয়ে এলিও বলেছিলেন, আমি যতদিন না বলি ততদিন শিশিরও পড়বে না, সেই সমরিয়া যে দিন রাতে বা দিনে আমাদের প্রভু কেমন বলেছিলেন, সেখানে দাঁড়িয়ে যিশু তার শিষ্যদের বলেছিলেন, তারা বলেছিলেন, গুরু আপনি কেন আহার করছেন না? তিনি বলেছিলেন, আহারের জন্য আমার এমন খাদ্য আছে যাহা তোমরা জানো না। সত্যি প্রভু ঈশ্বরের ইচ্ছা পালন করাই এবং ঈশ্বর ঈশ্বরের সেই প্রহরে কাজে প্রকাশিত করাই ছিল তার খাদ্য। সেই কাজ সম্পূর্ণ করার জন্যই তিনি সেখানে বর্তমান ছিলেন। পুত্র আপনা হইতে কিছুই করতে পারেন না, কেবল পিতাকে যাহা করতে দেখেন তাহাই করেন। পিতা আজও ঠিক সেই রূপ মণ্ডলীর সত্য বিশ্বাসীগণের বিশ্বাসীদের সমষ্টির ওই খাদ্যের প্রতি অধিকার আছে, যার সম্বন্ধে নামধারীদের কোনো ধারণাই নেই। এই খাদ্যের সম্বন্ধে জগৎ কিছুই জানে না পিতা, কিন্তু তোমার মণ্ডলী, তোমার লোকেরা, তোমার পুত্রের ভার্যা এরই আকাঙ্ক্ষা করে, ভালোবাসে। যখন ডাক্তাররা অকৃতকার্য হয়েছে, তখন আমাদের শরীরের সুস্থতার প্রতি আমাদের অধিকার আছে, এ বিষয়ে আমাদের অধিকার আছে। ঈশ্বরের খাদ্যগুলির মধ্যে একটি যা তিনি তার মণ্ডলীকে দিয়েছেন আর তার বিশ্বাসী সন্তানদের প্রতি শেষকালে এর প্রতিজ্ঞা করেছেন। পিতা আমাদের বিশ্বাসী সন্তান হতে সাহায্য করো, কারণ বিশ্বাসীদের পক্ষে সকলই সম্ভব। প্রিয় ঈশ্বর গ্রাহ্য করো, আমরা যিশুর নামে এই প্রার্থনা যাচনা করি, আমেন। আমার বিশ্বাস বিলি বলেছে যে কিছু প্রার্থনা কার্ড বিলি করা হয়েছে, যদি কেউ আমাকে প্রার্থনা কার্ডের উপর লিখিত অক্ষর আমাকে বলেন তবে ভালো হয়। সি, ঠিক আছে, আমরা সি দিয়ে আরম্ভ করব। এখন এই অক্ষরের কার্ডধারীরা সকলে সকল জায়গাতেই আছেন, সি দিয়ে আরম্ভ করব। এখন যদি প্রত্যেককে, বেশ আমি চেষ্টা করছি, জানি না আমরা এভাবে করতে পারবো কিনা, অথবা আমরা ডেকে সারি গঠন করব, আপনারা চুপচাপ বসে থাকুন। আপনারা এখানে মঞ্চের উপরে উঠে আসেন বা আহ্বান করা সারিতে থাকুন, তাতে আমার কিছু অসুবিধা হবে না। আপনারা এখানে মঞ্চের উপরে উঠে আসেন বা আহ্বান করা সারিতে থাকুন, তাতে আমার কিছু অসুবিধা হবে না। আমি পুরোপুরি পবিত্র আত্মার উপর নির্ভর করছি। আমি যা প্রচার করছি তা সেই বাক্যকে রক্ষা করার জন্য আমি তারই উপরে নির্ভর করছি। ব্রাদার জর্জ রাইট, আমি বিশ্বাস করি, ছোটবেলা থেকেই আপনাদের বাড়িতে আসতাম আর আপনি গাছের উপর দৃশ্য সেই ঘূর্ণিবায়ুর কথা শুনতেন। আমি এখনো সেই বার্তায় বিশ্বাস করি, এই সেই একই বার্তা। ঠিক আছে, আমি দেখছি ওরা প্রার্থনা সারির জন্য জায়গা খালি করেছে। ঠিক আছে, প্রার্থনা কার্ড সি নম্বরে 1, 2, 3, 4, 5 এসে এখানে দাঁড়ান। আপনি যদি উঠিয়ে আসতে অক্ষম হন তবে আপনারা হাত তুলুন, কেউ গিয়ে আপনাকে নিয়ে আসবে। কি? হ্যাঁ, প্রার্থনা কার্ড সি 1, 2, 3, 4, 5। এখন লক্ষ্য করুন, আপনাদের যাদের প্রার্থনা কার্ড নেই, এখন লক্ষ্য করুন, আপনাদের যাদের প্রার্থনা কার্ড নেই, বহুকাল যাবৎ এ ধরনের প্রার্থনা সারি আমি দেখিনি। যখন আমরা এই ট্যাবারনাকেল তৈরি করি সেই সময়ে আমার নিয়োগের কথা কতজন মনে করতে পারেন? বলেছিলেন সুসমাচার প্রচারের কাজ করো, বলেননি যে আমি একজন সুসমাচার প্রচারক, বলেছিলেন সুসমাচার প্রচারকের কাজ করো, কারণ এমন সময় আসবে যখন এর পরিবর্তন করা হবে, সেই প্রহর আগত প্রায়। ঠিক আছে, এখন এই বিষয়ে তিনি একই সঙ্গে পৌরোহিত্য এবং সুসমাচার প্রচার, এইভাবে আপনারা দুই বা তিন বিভিন্ন ধরনের পরিচর্যা কাজ একসঙ্গে মিলিয়ে ফেলতে পারেন না। একই সময়ে একজন ভাববাদী ও একজন পুরোহিত হতে পারেন না, বুঝুন, কারণ আপনাদের কাজ বিভিন্ন ধরনের পরিচর্যা। কিন্তু আমি আমার বার্তায় কি করব প্রভু আমাকে বলে দিয়েছেন। তিনি বলেছিলেন সুসমাচার প্রচারকের কাজ করো, তোমার পরিচর্যা সম্পন্ন করো, কেন এমন সময় আসবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করবে না। সেই সময় কি এখনো আসেনি? প্রত্যেক মণ্ডলী সংস্থা আমাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরায় গল্পের দিকে যাইবে। আর জানিও, জামরি যেমন মসির প্রতিরোধ করিয়াছিল তদ্রূপ ইহারা সত্যের প্রতিরোধ করিতেছে, কিন্তু ইহাদের মূলতা সকলের কাছে ব্যক্ত হইবে। বুঝলেন? ঠিক আছে, অনুকরণ, আপনারা দেখুন কিভাবে জ্যামবি, স্বর্গের ঈশ্বর জানেন 1933 থেকে ট্যাবারনাকেলের কোণের ওই পাথরটির উপর রাখা বাইবেলটির একটি পাতায় লেখা আছে। দেখুন তারা কিভাবে করেছে, দেখুন কি ঘটছে, হুবহু অনুকরণ চলছে। বলেছিলেন তাদের থাকতে দাও, জানি ও জামরির মতে তাদের মূঢ়তা ব্যক্ত হবে। এখন আমরা সেই সময় উপস্থিত, এই যে ট্যাবারনাকেলের সকল জায়গার লোকে পরিপূর্ণ হয়ে আছে, এই চার্চের ভিত্তি প্রস্তর যখন আমরা স্থাপন করেছিলাম, তখন তারা এখানকার শহরের লোকেরা বলেছিল 6 মাসের মধ্যেই আমরা $1.80 নিয়ে এই ট্যাবারনাকেল গঠনের কাছে কাজে আমরা নেমেছিলাম এবং অনেকজন গ্যারেজের মালিকরা ভেবেছিল এই জায়গাটি অবশেষে তাদের গ্যারেজে পরিণত হবে, কিন্তু এখনো পর্যন্ত এই ঈশ্বরের মেসেজের খোয়াল রূপেই আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, ছয় সাত আট নয় দশ, ঠিক আছে। এখন আমি সদাপ্রভু ইহা রোপণ করিয়াছি, আমি ইহাতে দিবা রাত জলসেচন করিব, পাছে কেহ আমার হস্ত হইতে ইহা তুলিয়া লয়। সমালোচনার দিকে দৃষ্টি করুন, কোন সংস্থা এর সমর্থক নয়, দেশে এর মতো আর কোন মন্ডলী নেই, দেশের কোন পেন্টিকোস্ট বা অন্য কেউ এর পৃষ্ঠপোষক নয়, প্রত্যেকেই জল বাপ্তিস্মা বিরোধী, প্রত্যেকেই অন্যান্য সকল বিষয়ের বিরোধী, এমনকি আমার নিজের পরিবারের, আমার পিতা আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন, আর আমি আমার কাপড় চোপড় একটি কাগজের ঠোঙায় নিয়ে নিউ অ্যালবানিতে বাস করতে গিয়েছিলাম যথার্থ, কিন্তু অনেক বিপদ জাল ও ফাঁদ এড়িয়ে আমি এসেছি, কেবল অনুগ্রহই আমাকে এনেছে এতদূর। আমার বয়স 56 বছর, আর শীঘ্রই আমাকে নদী পার হতে হবে, অনুগ্রহই নিয়ে যাবে আমাকে, সেখানে 10,000 বছর থাকতে হবে, তখনও ঈশ্বরের গৌরব গানের দিন হবে না কম যখন থেকে হয়েছিল শুরু। ও আমি যিশুকে কতই না ভালোবাসি, তিনি আমার কাছে সমগ্র জগৎ। ও ঠিক আছে, আমি কত জনকে কোথায় ছেড়েছিলাম, 10, আমরা কি আরো কয়েকজনকে নিতে পারি, ঠিক আছে 10-15, ঠিক আছে সি 10-15, আপনারা যেখানে থাকুন উঠে দাঁড়ান আর প্রবেশ করুন, কি বললেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে সি 15-20, তার মানে আরো 10 জন। এখন আপনারা আমাকে আপনাদের অখণ্ড মনোযোগ দিন, আমরা বেশি দেরি করব না, কিন্তু এখন ও কি না প্রহর, কি না সময়, এখন আপনারা আমাকে আপনাদের অখণ্ড মনোযোগ দিন, আমরা বেশি দেরি করব না, কিন্তু এখন ও কি না প্রহর, কি না সময়, আমি ইচ্ছা করি সবাই যেন প্রভুকে ভালোবাসতে পারে, আমি ইচ্ছা করি যে প্রত্যেককে যেন এই মুহূর্ত সম্ভাবনাপূর্ণ তাকে উপলব্ধি করার জন্য সেই অবস্থায় উপনীত হতে পারে। আসুন আমরা চেষ্টা করি, আমাকে কেবল আপনাদের মনোযোগ দান করুন, আমরা এখানে কি করার চেষ্টা করছি, আমরা ঈশ্বরের বাক্যের পরীক্ষা করছি, তিনি ঈশ্বর কর্তৃক প্রেরিত জেনে এলিও তাই করেছিলেন, তিনি বলেছেন এখন এসো প্রমাণ করি যে কে ঈশ্বর, যে ঈশ্বর আগুনের দ্বারা উত্তর দিবেন তিনি ঈশ্বর, এসো প্রমাণ করি কে ঈশ্বর, যে ঈশ্বর আগুনের দ্বারা উত্তর দিবেন তিনি ঈশ্বর, আর ম্লেচ্ছগণ বলেছিল এ বেশ কথা, তারা জানত অগ্নি পতিত হবে না, তবু তারা চিৎকার করতেই থাকলো, কিন্তু এলিও জানতেন অগ্নি পতিত হবে কারণ তিনি ঈশ্বরের কাছ থেকে এ বিষয়ে দর্শন পেয়েছিলেন। আপনারা বলুন তিনি দর্শন পেয়েছিলেন, হ্যাঁ মহাশয়, যখন তিনি সকল বিধি বিধিমত প্রস্তুত করেছিলেন তখন তিনি বলেছিলেন সদাপ্রভু আমি তোমার বাক্য অনুসারে এই সকল কর্ম করিলাম, আর তারপরেই অগ্নি পতিত হয়েছিল, যখন ঈশ্বরের বাক্য অক্ষরে অক্ষরে পালিত হয় তখন বাকি কাজ করার দায়িত্ব ঈশ্বরের, তিনি আপনাদের কেবল বন্দোবস্ত করতে বলেন, এ বিষয়ে নিশ্চিত হন যে তিনি বন্দোবস্ত করার জন্য আপনাদেরই আহ্বান করেছেন, বুঝলেন, আর যদি আপনাদের তাই করা হয়েছে তবে বাকির দায়িত্ব তিনি গ্রহণ করবেন। এখন আমি যাদের জন্য প্রার্থনা করব তারা এই সারি ধরে আসবেন, সারিটি দেওয়াল পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক আছে আমরা আরম্ভ করছি। এখন প্রথমত অত্যন্ত কোথাও কিছু লোক এই বাড়িতে, কিছু লোক এখানে, কতজন পীড়িত আছেন যাদের প্রার্থনা কার্ড নেই, আপনাদের হাত তুলুন, দেখুন সকল জায়গা থেকে হাত উঠছে। আপনারা জানেন যদি আমাদের প্রভু আর যদি তিনি কল্য অদ্য অনন্তকাল যে সেই হন, তবে আমার বিশ্বাস তিনি করবেন, তিনি প্রার্থনা সারির ব্যবস্থা করবেন, আর লোকেরা সার বেঁধে মহাভিড় করে তার কাছে আসত, তিনি তাদের স্পর্শ করতেন, আশীর্বাদ করতেন, একবার দাঁড়িয়ে বলেছিলেন কে আমাকে স্পর্শ করলো, ঘুরে দেখলেন একজন স্ত্রীলোক, সে বলেছিল তাকে স্পর্শ করে তার প্রদর রোগ সুস্থ হয়ে গেছে, তার বিশ্বাস তাকে সুস্থ করেছিল, যদি সে বলতো আমি ঠিক নিশ্চিত নই প্রভু এ রোগ আমার বহুদিনের, তবে কি হতো, এ ঘটো না, না এ ঘটতই না, না তিনি ফিনিকীয় স্ত্রীলোকটিকে বলেছিলেন এই বাক্য প্রযুক্ত চলিয়া যাও তোমার কন্যার ভূত ছাড়িয়া গিয়াছে, যদি সে বলতো আমি চাই আপনি এইভাবে করুন তবে কি হতো, সে ভূত আজও তার কন্যার মধ্যে থাকতো, কিন্তু তিনি যেমনভাবে তার কন্যাকে দেখতে পাবো বলেছিলেন সঠিক সেইভাবেই তার কন্যাকে দেখার প্রত্যাশা করেছিল। তিনি আমাদের বলেছেন, যদি তোমরা বিশ্বাস করতে পারো যে কেউ এই পর্বতকে বলে উড়িয়া উপড়িয়া আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাই হইবে। যাহা কিছু তোমরা প্রার্থনা যাচনা করো বিশ্বাস করে যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাই হইবে। কি মহৎ প্রতিজ্ঞা, কি মহৎ প্রতিজ্ঞা!
এখন যে লোক সামাজিক সুসমাচার প্রচার করে সে ওই সকল বিষয়ে একেবারেই বিশ্বাস করে না। সে দরজা পর্যন্ত এসে দেখে বলবে, আরে এরা তো ভাবাবেগপূর্ণ ধার্মিকের আর একটি দল, এবং চলে যাবে। কিন্তু সে জানে না যে এসেই গোপন বিষয় যা তার কাছে থেকে গুপ্ত আছে। সে জানে না এ দুঃখজনক একটি মন যা নগ্ন, দুর্দশাগ্রস্ত, অন্ধ, আর তা জানেও না। বুঝলেন, এ খুবই খারাপ অবস্থা। হে ঈশ্বর, এরূপ অবস্থা হওয়ার আগে আমাকে মৃত্যু দাও। এর হওয়ার চেয়ে আমি মৃত হওয়া বেশি পছন্দ করব। হ্যাঁ মহাশয়, আর আমার মনে হয় আমরা প্রত্যেকে চাইবো, তাইব নাকি? কিন্তু এখন ঈশ্বর শেষ কালের জন্য আমাদের কাছে এই বিষয়গুলি প্রতিজ্ঞা করেছেন। মালাকি বলে যে যীশু যেমন সদমে হয়েছিল, তেমনি মানুষের মাংসে এসে নিজেকে প্রকাশিত করবেন। এ ঠিক কথা। আর বলেছেন যে জগৎ সদমের অবস্থায় থাকবে। আর বলেছিলেন, মনুষ্য পুত্র যেদিন প্রকাশিত হইবেন সেদিন সেই রূপ হইবে। দেখুন, প্রত্যেকত পুত্র আগমনের আগে সেই মানুষ যিনি এলোহিম, তিনি মনুষ্যের রূপে আব্রাহামের কাছে এসেছিলেন। দেখুন, এ কি ছিলেন? আব্রাহাম বলেছেন ইয়ে ছিলেন ঈশ্বর। আর বাইবেল বলছে তিনজন মানুষ এসেছিলেন, ভ্রমণ প্রযুক্ত, তাহাদের পোশাক ছিল ধুলি মাখা, তারা বসে মানুষের মতোই আহার করেছিলেন। আর যীশু বলেছেন, জগৎ সদমের মতো অবস্থায় উপনীত হওয়ায় সময়ে মনুষ্যপুত্র আবার প্রকাশিত হইবেন। ঈশ্বরপুত্র নয়, মনুষ্যপুত্র নিজেকে প্রকাশিত করবেন। এখন লক্ষ্য করুন, শেষ ভাবাদি কি বলেছিলেন? দেখো, আমি তোমাদের নিকটে এলি ভাবাদিকে প্রেরণ করিব, সে পিতৃগণের প্রতি সন্তানদের হৃদয় ফিরাইবে। বুঝলেন, একটি বার্তা যা তাদের বাইবেলের প্রতি ফিরাবে। আর সেই সময় শেষ মণ্ডলী যুগ, সপ্তম দূতের বার্তা ধ্বনিত হওয়ার সময় ঈশ্বর নিকটতর সকল জ্ঞাত করা হবে। সপ্তম দূতের বার্তা ধ্বনিত হওয়ার সময় ঈশ্বরের নিকটতর সকল জ্ঞাত করা হবে। সপ্তম মুদ্রা ভাঙ্গা হবে, মণ্ডলী সকল এবং এই সকল বিষয় কিভাবে সেগুলি ঘটেছে তা নিকটতর সকল। দেখুন, তারা জানেও না। যীশু বলেছেন, হে অন্ধ ফরিসিগণ, বলেছেন যদি অন্ধ অন্ধকে পথ দেখায় উভয় কি গর্তে পড়িবে না? দেখুন, এই কারণে লোকেরা এই বিষয় দেখতে পায় না। ওই মুদ্রাগুলির নিকটতত্ত্ব প্রত্যেকটি মণ্ডলী এক একটি সংগঠন তৈরি করে তার মধ্যে চলে গিয়েছিল, আর এটি গুপ্ত বিষয়গুলির একটি যা ঈশ্বরের সাক্ষাতে অন্যায় ছিল। ডেটলি, আপনি বুঝতে পারছেন, এই বিষয়গুলির একটি তারা সংগঠিত হয়েছিল এবং সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছার বাইরে চলে গিয়েছিল। আর শেষকালে ওই বিষয় প্রকাশিত করা হবে এবং লোকদের একটি ধর্মপথ বা সংস্থার প্রতি নয়। আর শেষকালে ওই বিষয় প্রকাশিত করা হবে এবং লোকদের একটি ধর্মপথ সংস্থার প্রতি নয়, কিন্তু সত্য বাক্যের প্রতি ফিরবে। আর সত্য বাক্য লোকদের একটি নির্দিষ্ট সমষ্টির কাছে আনবে, আর মনুষ্যপুত্র তাদের মাঝে নিজেকে প্রকাশিত করবেন, কল্ল অদ্য অনন্তকাল যে সেই আছেন। ও, আমি ভালোবাসি, তারপর সাগা করতে আমি ভালোবাসি, লোকদের সাক্ষাৎ তাকে মহৎ করতে আমি ভালোবাসি। আমার তাকে মহৎ করতে লাগবে না, তিনি প্রথম থেকে মহৎ। তিনি এত উঁচু যে আপনার তার উপরে যেতে পারেন না, এত গভীর যে তার নিচে যেতে পারেন না, এত বিস্তৃত যে আপনার তাকে ঘিরতে পারেন না, তবু তার জন্য আপনাদের হৃদয় স্থানের অকল্যাণ হয় না। আপনারা কি এমন তাকে গ্রহণ করবেন না? আমাদের প্রভু কত অপূর্ব! ঠিক আছে, এখন আসুন আমরা প্রত্যেকে প্রকৃতি নীরব হই। আমরা এসব মন্ত্রে কথা বলছি, কিন্তু বিষয় এই যে একই সত্য। এখন এখানে বহিরাগত কেউ থাকতে পারেন, আমি বলতে পারি, যদি আপনাদের বলতে পারি, যদি খ্রিস্ট কল্ল অদ্য অনন্তকাল যে সেই হন, তবে তিনি এই মুহূর্তে কি করবেন? তিনি পূর্বে যখন এখানে ছিলেন তখন যা করেছিলেন সেই একই কাজ করবেন, ঠিক তো? লোকেদের বিশ্বাস তার বস্ত্র স্পর্শ করবে, আর তিনি ঘুরে দাঁড়াবেন, যেমন তিনি কূপের ধারে স্ত্রীলোকটির সঙ্গে অথবা অন্য স্থানে করেছিলেন, তিনি তাদের চিন্তাজ্ঞাত হয়েছিলেন। এখন আপনারা বলুন, তিনি কি আমাকে সুস্থ করতে পারেন? তার বাক্য বলেছে তিনি তা করে দিয়েছেন। কিন্তু বিষয় এই যে নিজেকে জ্ঞাত করা যে তিনি এখানে উপস্থিত আছেন। এখন তার 33 বছর বয়সের হাফম্যানের আঁকা ছবির মতো তার হাত থেকে রক্ত ঝরছে, সর্বাঙ্গে পেরক ইত্যাদির খত। এইরূপ বাস্তব শরীরে তিনি যদি আমাদের কাছে আবির্ভূত হন তবে আমি তা গ্রহণ করব না। না 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 না, যখন তিনি নিজের রূপে আসবেন প্রত্যেক চক্ষু তাকে দেখিবে, সমুদ্রের জীবা তাকে স্বীকার করবে। বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্য পুত্রের আগমন হইবে। বুঝলেন? আমরা এই সকল বিশ্বাস, ধর্ম বিশ্বাস এবং গোষ্ঠীতে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ঈশ্বরেরই বাক্য। তিনি আপনাদের শরীর এবং আমার শরীর নিয়ে মূর্তিমান হয়ে থাকেন এবং আপনাদের দান সকল দান করেন, আমাকে দান সকল দান করেন, আর এই সকল দানের মাধ্যমে তিনি নিজেকে প্রকাশিত করে থাকেন। এই হলো গুপ্ত খাদ্য। তিনি আমাদের দ্বারা নিজেকে যতটুকু প্রকাশ করুন না কেন, আপনাদের তা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার জন্য আপনাদের বিশ্বাসের দানও থাকতে হবে। আপনারা এই কথা বিশ্বাস করেন কি? আপনাদের সমস্ত হৃদয় দ্বারা আপনারা তাকে বিশ্বাস করবেন? সমস্ত হৃদয় দ্বারা আপনারা তাকে বিশ্বাস করবেন? ও, তার অপেক্ষা করা, তিনি কি বলেন তা দেখার অপেক্ষা করা কতই না অপূর্ব। এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, আমি জীবনে কখনো তাকে দেখিনি, তাকে হৃষ্টপুষ্ট সুস্থই দেখাচ্ছে, হয়তো আমি 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 জানি না, কিন্তু তিনি ওখানে দাঁড়িয়ে আছেন। এখন আমি তার কাছে গিয়ে তার উপর হস্তার্পণ করে তার জন্য প্রার্থনা করতে পারি, তাকে জিজ্ঞাসা করতে পারি তিনি বিশ্বাস করবেন কিনা। তিনি এখানে দাঁড়িয়ে বলতে পারেন, আমি 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 চাই আপনি অমুকের জন্য প্রার্থনা করুন, আর আমার অবিরত মাথার যন্ত্রণা হয়, আমার পেটে যা আছে বা আরো কিছু, তিনি এগুলোর মধ্যে যে কোনটি বলতে পারেন আমি জানি না। আমি বলবো ঠিক আছে মহাশয় ভাই, আমি আপনার উপর হস্তার্পণ করব এবং আপনার জন্য প্রার্থনা করব। এ হবেই প্রকৃত রূপে ঠিক। যুগানুক্রমে আমরা তাই করে এসেছি, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, যিশু বলেছিলেন তার আগমনের সময় ভিন্ন রূপ হবে, যেমন সাদমের সময় হয়েছিল। ওই মানুষটি এসেছিলেন, সারা যেখানে ছিলেন সেই তাম্বুর দিকে তিনি পিছনে ফিরেছিলেন, আর তিনি বলেছিলেন আব্রাম নয়, আব্রাহাম। দেখুন, আগের দিনও তিনি ছিলেন আব্রাম, কিন্তু তিনি একটি দর্শন পেয়েছিলেন আর সদাপ্রভু তাকে বলেছিলেন আমি তোমার নাম পরিবর্তন করব। আর এখানে সদাপ্রভু স্বয়ং মানুষের রূপে তার সঙ্গে ভোজন পান করেছেন, বলেছিলেন আব্রাহাম তোমার স্ত্রী সারা কোথায়? সারি নয়, সারা। তিনি বলেছিলেন সে আপনার পিছনে তাম্বুতে আছে। বলেছিলেন 25 বছর আগে কৃত আমার প্রতিজ্ঞা অনুযায়ী আমি তোমার কাছে ফিরে আসব। আর সারা নিজের মনে হেসেছিলেন, তিনি বলেছিলেন এ সকল কি রূপ হইতে পারে বলিয়া সারা তাম্বুর ভিতরে হাসিলেন। সদাপ্রভুর পক্ষে কোনো কিছুই কি দুষ্কর? বুঝলেন? কিছু নয় না মহাশয়। এখন তিনি বলেছিলেন, যিশু প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি মনুষ্য পুত্র যিনি বাক্য, এই কথা আপনারা বিশ্বাস করেন? জগৎ যখন সদম গোমরা অবস্থায় উপনীত হবে তখন শেষকালে তিনি আসবেন এবং নিজেকে প্রকাশিত করবেন, একথা সত্যি আপনারা বিশ্বাস করেন কি? আমরা একটি প্রার্থনা করার আগে বাইরে যারা আছেন আপনাদের মধ্যে কেউ প্রার্থনা করে দেখুন, মনুষ্য পুত্র আজ কাল অদ্য অনন্তকাল যে সেই আছেন কিনা। যদি তাই হন তবে কেবলমাত্র যাচনা করুন, বলুন প্রভু ওই মানুষটিকে আমাকে চেনে না, কিন্তু আমি জানি তুমি কল্য অদ্য ও অনন্তকাল যে সেই আছো। দেখুন তিনি আপনাদের ওই বিষয়ে বলেন কিনা। হ্যাঁ মহাশয়, এমন এক মুহূর্তের জন্য আপনাদের মাথা তুলুন। আমার পিছন দিকে একটি শিশু আছে, জ্বরে তার গা পড়ে যাচ্ছে, সে একটি ছোট্ট মেয়ে, এই শহরে বাইরে থেকে এসেছে, শিশুটির পেটে গোলমাল আছে। কেবল বিশ্বাস করুন, ওই কি যা তিনি করবেন বলেছিলেন? আমি ওই মানুষটিকে আমার জীবনে দেখিনি, স্বর্গের ঈশ্বর ওই কথা জানেন। এখানে এই মানুষটি দেখতে খুবই শক্তিশালী ও সুস্থ, কিন্তু তার উপর ওই ছায়া দেখতে পাচ্ছেন কি? এর অর্থ যদি ঈশ্বর তাকে সাহায্য না করেন তবে তিনি বেশি দিন বাঁচবেন না। তার ক্যান্সার হয়েছে, এ আপনার ফুসফুসকে আক্রান্ত করেছে। এখন মনুষ্য পুত্র এখানে উপস্থিত আছেন, একটি ছোট ছেলের জন্য তার হৃদয় ভারাক্রান্ত। আপনি কি বিশ্বাস করেন এটা? যে ছেলেটি কি অসুস্থ এ সম্বন্ধে ঈশ্বর আমাকে জানাতে পারেন? তিনি পারেন। মৃগী রোগের মতো তার আক্ষেপ হয় হালেই। আপনি কি বিশ্বাস করেন যে ওই ছেলেটিকে লালন পালন করার জন্য আপনি বেঁচে যাবেন, বেঁচে থাকবেন? চার্লি কক্স কোথায়? চার্লি তুমি কোথায় আছো? আমার মনে হয় আজ রাতে সে এখানে ছিল। চার্লি, গ্যারি তুমি কোথায়? ল্যারি সে কি এখানে আছে? ছোট ছেলেটিরও ঠিক এরকম হয়েছিল, এরকমই হয়েছিল। তুমি কোথায় আছো? এক মিনিটের জন্য এখানে আসো। তুমি এখানে? এই ছোট ছেলেটিরও ঠিক এরকম হয়েছিল। তার বাবা ও মা আমার বন্ধু। কয়েক বছর আগে আমি এখানে এসেছিলাম আর এই ছোট ছেলেটির আক্ষেপ হতো, জ্ঞান হয়ে অজ্ঞান হয়ে যেত। তার মৃগী রোগ ছিল। ছেলেটির উপর আমি একটি এটিকে দেখেছিলাম, তাকে সুস্থ করার জন্য ঈশ্বরের কাছে যাচনা করেছিলাম। তারপর থেকে আর একবারও হয়নি। ওই হলো তার বাবা আর মা এখানে কোথাও বসে আছে আর ছেলেটি স্বয়ং এখানে আছে। মহাশয়, এখন কি আপনি বিশ্বাস করছেন? ধন্যবাদ। আপনি বিশ্বাস করছেন? স্বর্গের ঈশ্বর আপনাকে একই বিষয়ে দান করুন যেন আপনি ওই ছেলেটি লালন পালনের জন্য জীবিত থাকতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। প্রিয় ঈশ্বর, একে সাহায্য করো। আমি প্রার্থনা করি যেন তোমার দয়া ও অনুগ্রহ তাহার উপরে থাকে এবং তাকে আশীর্বাদ করো। যিশুর নামে চাই। এখন আনন্দ চিত্তে লুসিয়ানে ফিরে যান, তার জন্য ঈশ্বরকে ঈশ্বরের প্রশংসা করুন। ও হ্যাঁ, সে লুসিয়ানার চার্লস হৃদয় অঞ্চল থেকে এসেছে। দেখুন, আমি এখন আপনার চিন্তা অবগত হচ্ছি। ঈশ্বরের প্রশংসা হোক। বেশ, আপনি একটি উত্তম বিষয় যাচনা করছেন। আপনি একটি সন্তান চাইছেন। যদিও আপনার কয়েকটি সন্তান আছে, তবুও আপনি আর কি চাইছেন? আমার বোন, স্বর্গের ঈশ্বর আপনার আকাঙ্ক্ষা পূর্ণ করুন। এখানে আসুন, আমি আপনার উপর হস্তাপন করতে চাই। প্রিয় ঈশ্বর, এই স্ত্রীলোকটির হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করো, কারণ এ একটি যোগ্য হেতু। যিশুর নামে চাই, আমেন। এখন যান এবং সন্তান প্রাপ্ত হন। ঈশ্বর একজন উত্তম ঈশ্বর, আপনারা বিশ্বাস করেন কি? আমাদের সকল প্রয়োজনী তিনি জানেন। যদি আমরা বিশ্বাস করি তবে তিনি আমাদের সকল প্রয়োজনী যুগিয়ে থাকেন। তিনি বলছেন, যদি তোমরা বিশ্বাস করো। কোথাও আমি আপনার সঙ্গে করমর্দন করেছি কিন্তু মনে করতে পারছি না কোথায়। কিন্তু এই বিষয়ে কথা বলার জন্য আমরা এখানে আসিনি। আপনি চান আমি অন্য কারো বিষয়ে প্রার্থনা করি, ঠিক আছে? কথা বলার জন্য আমরা এখানে আসিনি। আপনি চান আমি অন্য কারো বিষয়ে প্রার্থনা করি, ঠিক আছে? সে এখানে উপস্থিত নেই, সে অসুস্থ, জর্জরিয়াতে আছে। সে কেবল শারীরিক অসুস্থ নয় কিন্তু আত্মিক রূপেও অসুস্থ। সে আপনার জ্ঞাতি ভাই। আপনি কি বিশ্বাস করেন যেহেতু আপনি তার নিমিত্তে দাঁড়িয়ে আছেন? এখানে আসুন, আমরা একসঙ্গে প্রার্থনা করব। প্রিয় ঈশ্বর, এই মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করো যেন তিনি ফিরে গিয়ে ওই মানুষের ঈশ্বরের জন্য ক্রন্দনরত অবস্থায় দেখতে পান। আমি যিশুর নামে যাচনা করছি, আমেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। সন্দেহ করবেন না, আপনার সমস্ত হৃদয় দ্বারা বিশ্বাস করুন। আপনি কি বিশ্বাস করেন? আপনি যখন হাত বাড়িয়ে দিয়েছিলেন তখন আপনার সঙ্গে করমর্দন করিনি, তার মানে এই নয় যে আমি করতে চাইনি, কিন্তু এখন আমি অন্য কিছু লক্ষ্য করছিলাম। এটি একটি ছায়া, একটি ঘন কালো ছায়া। এই কারণ ছিল আমি জানতাম যে আপনার হাত ধরলে আমি ওই বিষয়ে দেখতে পাবো। এটি একটি ক্যান্সার ছিল। আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একে দূরভূত করতে সমর্থ আছেন? আপনার বাঁ দিকের বুকে ক্যান্সার হয়েছে, সুস্থ হয়েছেন বলে ক্যারোলিনায় ফিরে গিয়ে আপনি ঈশ্বরের ধন্যবাদ করতে চান, তাই নাকি? বলেছেন, আমি কি বলতে চাইছি, আসুন প্রার্থনা করি। প্রিয় ঈশ্বর, যিনি এখানে উপস্থিত আছেন, সেই যীশু খ্রিস্টের নামে সন্তানরা ঈশ্বরের যে রুটি ভোজন করেছে, এই সন্তান যেন সেই বিশ্বাস ঈশ্বরের রুটি যা তিনি তার সুস্থতার জন্য দান করেছেন উপভোগ করতে পারে, সে যেন সুস্থ হয়। যিশুর নামে আমেন। যিশুর নামে আপনি সুস্থ হন ভাই। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই। আপনার সমস্ত হৃদয় দ্বারা বিশ্বাস করুন। আপনি কেমন আছেন? এ কি এক মনোরম সময় নয়? মনে হয় লোকদের উপরে যেন এক সম্ভ্রম নেমে এসে ছায়া করেছে। আমার কানে এমন কিছু আওয়াজ হচ্ছে যেন কিছু হচ্ছে, হু যেন আওয়াজ হচ্ছে, হু ওই রকম। এ সন্তানদের রুটি, বুঝলেন, এ আপনাদের, এ আপনাদের নিমিত্তে, আমার জন্য নয়, এ আপনাদের জন্য। এই মুহূর্তে আমি খুবই কৃতজ্ঞ। আমি জানি না, যতদূর জানি আমি সুস্থ, কিন্তু যখন প্রয়োজন হবে তখন এই রুটি আমার জন্য, এই রুটি আপনাদের জন্য, এ উৎসাহ দান। আপনারা যারা অসুস্থ নন, এ আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে তুলে ধরে। এ প্রকৃতি ঋতু অনুযায়ী না তিনি করবেন বলেছিলেন, সাদমের সময় যেমন হইয়াছিল তেমনি মনুষ্য পুত্রের আগমনের সময় হইবে, যখন মনুষ্য পুত্র প্রকাশিত হইবেন, বুঝলেন। দেখো সদাপুরুষ এই মহৎ ও ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে আমি তোমাদের নিকটে এরিও ভাবাদিকে প্রেরণ করিব, সে পিতৃগণের প্রতি সন্তানদের হৃদয় ফিরাইবে, বুঝলেন, বুঝলেন। আর তারপর ধার্মিকগণ দুষ্টদের ভস্মের উপর দিয়ে হেঁটে চলে যাবে, আর এই পৃথিবী হাপরের ন্যায় জ্বলবে। অদূরেই এর ধ্বংস আমরা দেখতে পাচ্ছি, অগ্নিগিরি ভস্ম পৃথিবীকে ঢেকে ফেলবে, আর আকাশ অগ্নি দ্বারা প্রজ্বলিত হয়ে উঠবে। হে অগ্নিগিরি, এখন ও তখন আমার প্রতি দয়া করো। আপনি কেমন আছেন? আপনার একটি সমস্যা আছে, একটি স্ত্রী রোগ আছে, অন্যান্য অসুখও আছে, আপনার স্নায়ু দুর্বল আছে, অনেক রকমের জটিলতা আছে, কিন্তু আপনার একটি আকাঙ্ক্ষা আছে, পবিত্র আত্মা প্রাপ্ত হওয়া। ঠিক আছে, আপনি বিশ্বাস করেন? আপনি আপনি কি সবকিছু স্বীকার করেছেন? আপনি কি বিশ্বাস করেন যদি আমি আপনার উপরে হস্তাপন করি, ঈশ্বরের কাছে যাচনা করি, তবে পবিত্র আত্মা আসবে? আপনি ওই বিষয়ে বিশ্বাস করেন? আসুন প্রার্থনা করি। প্রিয় ঈশ্বর, পৌরাণিক রীতি অনুযায়ী আমি এই স্ত্রীটির উপর হস্তাপন করছি এবং যাচনা করছি যে সে পবিত্র আত্মা প্রাপ্ত হোক। যীশু খ্রিস্টের নামে সে গ্রহণ করুক, আমেন। এ সম্বন্ধে সন্দেহ করবেন না, এ আপনার হয়েছে, এ আপনার, এ সন্তানদের রুটি। যখন বলেছিলাম স্ত্রী রোগ, তখন যেন কেমন কৌতুকাবহ মনে হয়েছিল, তাই নয় কি? কারণ আপনার তাই ছিল। এখন আপনি বিশ্বাস করেন কি যে আপনি সুস্থ হয়ে যাবেন? যান এবং ঈশ্বরকে ধন্যবাদ করুন। আপনি কেমন আছেন? আপনি কি আপনার সমস্ত হৃদয় দ্বারা বিশ্বাস করেন? অনেকদিন আগে যেমন পারতেন তেমনি আবার আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, আপনি বিশ্বাস করেন কি? ঠিক আছে, যান, বলুন, প্রভু তোমাকে ধন্যবাদ, আমি বিশ্বাস করি। প্রভুর উপস্থিতি, আপনি কি বিশ্বাস করেন যে আপনার পিঠে ব্যথা আপনাকে ছেড়ে যাবে আর আপনি সুস্থ হবেন? বেশ, চলে যান এবং বলুন, প্রিয় ঈশ্বর তোমাকে ধন্যবাদ, আর ঈশ্বর তা পূর্ণ করবেন। আপনি বিশ্বাস করেন আপনি সুস্থ হতে পারেন? প্রভু আপনাকে সুস্থ করবেন, আপনার বাতের কষ্ট আর থাকবে না, সুস্থ হয়ে যাবেন। আপনি বিশ্বাস করেন? আর ধন্যবাদ করতে থাকুন, বলুন, প্রভু আমি আমার সমস্ত হৃদয় দিয়ে একে গ্রহণ করছি আর আমি বিশ্বাস করছি। বাইরে যারা আছেন আপনারা এ বিষয়ে কি বিশ্বাস করেন? ওইখানে আপনি আপনার পাশে বসা ওই স্ত্রীটির উপর হস্তপান করুন, তাকে বলুন তার ভেরিকোজ ভেইন এবং আর্থারাইটিস তাকে ছেড়ে যাবে যখন তিনি, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, বিশ্বাস করুন, এখন সুস্থ হবেন। বাড়ি যান এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আপনার পথে চলে যান আর বলুন, প্রভু যীশু তোমায় ধন্যবাদ। আপনি কেমন আছেন? আপনি বিশ্বাস করেন যে আপনার স্ত্রী রোগ আপনাকে ছেড়ে যাবে আর আপনি সুস্থ হবেন? যান এবং বলুন, প্রভু তোমায় ধন্যবাদ। আপনি কেমন আছেন? আরে হ্যাঁ, আমি তোমার নাম জানি, যখন আমি ব্যাপটিস্ট চার্চে পুরোহিত ছিলাম, টোট্রেন, তোমার পিঠের যন্ত্রণায় কষ্ট পাচ্ছ, ও ভালো হয়ে যাবে। তুমি কি বিশ্বাস করো যে তিনি তোমায় সুস্থ করবেন? তোমার মনে আছে কি মিল্টন ব্যাপটিস্ট চার্চে বহু বছর আগে কি ঘটেছিল? তিনি আজও সেই একই আছেন। আমার বোন, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। জর্জ রাইট, তুমি কোথায় আছো? তোমার মনে আছে কেমন? তুমি কি বিশ্বাস করো যে আমার এই অভিষেক প্রযুক্ত আমি যদি তোমার উপরে হস্তার্পণ করি তবে তুমি সুস্থ হয়ে যাবে? এখানে এসো, যীশু খ্রিস্টের নামে সুস্থ হও, আমেন, বিশ্বাস করো। বেশ, আপনারা সকলে কি আপনাদের সমস্ত হৃদয় দ্বারা বিশ্বাস করেন? ওই মহিলাকে দেখে পুরানো স্মৃতি কেমন জেগে উঠেছে, আমি তার নাম মনে করতে পারছি না, কিন্তু আমি টোটন, হ্যাঁ ঠিকই, তার মেয়ের নাম বাডি, হ্যাঁ ঠিকই, আমার মনে হয় না আমি একেবারেই ভুলে গেছি, কিন্তু আমি যেন একটু আমি ঠিক ব্যাখ্যা করতে পারছি না। তোমার পিঠের কষ্ট চলে গেছে, যাও প্রভু ধন্যবাদ করো এবং বলো প্রভু তোমায় ধন্যবাদ। আপনি কি বিশ্বাস করেন আপনার হৃদরোগ সুস্থ হয়ে গেছে? চলে যান, আনন্দ করুন এবং বলুন প্রভু যীশু তোমায় ধন্যবাদ, আর বিশ্বাস করুন, ঠিক আছে? এখন বিশ্বাস করুন, সন্দেহ করবেন না। আসুন মহাশয়া, আপনি কি আপনার সমস্ত হৃদয় দ্বারা বিশ্বাস করেন? আপনার অনেক অসুখ আছে, আপনার পিঠেরও কষ্ট আছে, আপনি বিশ্বাস করেন যে প্রভু আপনাকে সুস্থ করবেন, ঠিক আছে? আনন্দ করতে করতে চলে যান, তিনি আপনাকে ওই রূপ অনুভব করতে দিচ্ছেন। প্রভুর ধন্যবাদ করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। বোন, হাই বাচ্চা, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর এই শিশুটির স্নায়ু দুর্বল রোগ সুস্থ করবেন আর তাকে ভালো করে দেবেন? আপনি বিশ্বাস করেন, ঠিক আছে? হ্যাঁ বন্ধু, আমার সঙ্গে কর্মার্ধন করো। প্রিয় ঈশ্বর, এই ছোট ছেলেটির মধ্যে থেকে ওই মন্দ বিষয়কে তুলে নাও, যেন সে স্বাভাবিক ভাবে বাঁচতে পারে, যিশুর নামে আমেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ভাই, আপনি বিশ্বাস করেন তাই নাকি? সুস্থ হয়ে যান, একেবারে সন্দেহ করবেন না। হৃদরোগের পক্ষে খুবই অল্প বয়স, তুমি বিশ্বাস করো যে ঈশ্বর তোমাকে সুস্থ করবেন? যাও বলো প্রভু তোমাকে সুস্থ করার জন্য তোমাকে ধন্যবাদ। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর আপনার পেটের যাবতীয় সমস্যা থেকে মুক্ত এবং সুস্থ করিবেন? যান, আনন্দ করুন এবং বলুন প্রভুর ধন্যবাদ হোক, তিনি আজও ঈশ্বর, তাই নয় কি? একটি মাত্র জিনিস আছে, তাহা হলো বিশ্বাস করুন, তাহা নয় কি? আপনি কি এই শেষ সময়ের মনুষ্য পুত্রে বিশ্বাস করেন? সেখানে কিছু সময়ের আগে একটি ঘটনা ঘটেছিল এবং আমি পারি না, চেষ্টা করছি, কোথাও হয়েছিল, কোথাও কাছে বিশ্বাস ছিল এবং কারোর কাছে বিশ্বাস ছিল এবং কিছু করেছিল, অথবা আগামী রবিবার আনার চেষ্টা করব, অথবা যখন আমি পারি। আপনি আপনি সেখানে আবারও আপনার হাত উপরে তুলুন। আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? আপনার হৃদয় রোগ সুস্থ করতে পারেন, ভালো করতে পারেন, আপনার মেয়েকে সুস্থ করতে পারেন যে সেখানে আছে, সেই সঙ্গে আপনি বিশ্বাস করুন। মিসেস নেভ, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? লিও নেভ, আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি সেই যেই হন, আপনি আপনার হৃদয় রোগ আছে এবং আপনার ছোট মেয়ের কিডনির সমস্যা আছে, আপনি বিশ্বাস করুন সে সুস্থ হয়ে যাবে। আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করে, সম্পূর্ণ হৃদয় দিয়ে আপনি বিশ্বাস করুন। জলাশয়ের ধারে দণ্ডায়মান, আপনি আপনার পেটের অসুখ আছে, যীশু খ্রিস্ট আপনাকে সুস্থ করেছেন, আপনার বিশ্বাস করেন? তিনি কল্ল অদ্ব অনন্তকাল যে সেই আছেন। আসুন এখন আমরা একে অপরের উপর হস্তপান করি। ও, আমরা যে কালে ও যে সময় বাস করছি তার কথা চিন্তা করুন, চিন্তা করুন, আমরা ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টে তার প্রকৃতি উপস্থিতির মধ্যে আছি। তিনি শেষকালে এই সকল করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। আমি এই রুমালগুলির উপরে হস্তার্পণ করছি। প্রিয় ঈশ্বর, আমি প্রার্থনা করি যে তুমি লোকদের শরীরে সুস্থতার উদ্দেশ্যে এই রুমালগুলির উপর আশীর্বাদ করো, যীশু খ্রিস্টের নামে শুনে। এখন পরস্পরের উপর আপনাদের হাত থাকা অবস্থায় আপনারা প্রত্যেকে খ্রিস্টের দেহের অঙ্গ, সেই একই পবিত্র আত্মা যিনি হৃদয়ে গোপন চিন্তা প্রকাশিত করার এবং এই সকল কাজ করার প্রতিজ্ঞা করেছেন, তিনি আপনাদের মধ্যে আছেন, আপনারা তার একটি অংশ এবং তিনি আপনাদের অংশ। এখন তিনি বলেছিলেন যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হইবে, সে বিশ্বাসী আপনারা যদি আপনার পীড়িতদের উপর হস্তার্পণ করেন তারা সুস্থ হবে। এখন নিজের জন্য প্রার্থনা করবেন না, যার উপর আপনার হাত রেখেছেন তার জন্য প্রার্থনা করুন, কারণ তারা আপনার জন্য প্রার্থনা করছেন। এখন আসুন একসঙ্গে প্রার্থনা করি, এমন হোক যেন এই অট্টালিকার মধ্যে একজনও দুর্বল ব্যক্তি না থাকুক। আমার প্রিয় ভাই বোনেরা, কেন আমরা আর অপেক্ষা করব? আমরা যে বিষয়ে কথা বলছি সেই পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত আছেন। প্রিয় যীশু, আমরা তোমার উপস্থিতি স্বীকার করছি বিশ্বাসের প্রার্থনা দ্বারা। সেদিন মৃত হয়ে যাওয়ার পরেও ওই ছোট্ট শিশুকে তুমি জীবন ফিরিয়ে দিয়ে এনেছিলে। প্রিয় ঈশ্বর, এখানে অনেকে আছেন যারা এখনো প্রবেশ করতে পারেনি, সময় চলে যাচ্ছে, কিন্তু তারা পরস্পরের উপর হাত রেখেছে, তারা বিশ্বাসী, মৃতগণের মধ্য থেকে উত্থাপিত, কল্ল অদ্ব অনন্তকাল সেই একই প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতিতে আমরা বসে আছি। শয়তান, তুমি পরাজিত, যীশু খ্রিস্ট তোমাকে পরাজিত করেছেন, তিনি মৃতগণের মধ্য থেকে উঠেছেন এবং শেষকালে বার্তা প্রতিপন্ন করার জন্য আজ রাতে আমাদের মধ্যে দাঁড়িয়ে আছেন। এই লোকগুলোর মধ্য থেকে বেরিয়ে এসো, যীশু খ্রিস্টের নামে তাদের ছেড়ে দাও, আমার নামে তারা ভূত ছড়াবে এবং তোমাকে তাড়ানো হলো, যীশু খ্রিস্টের নামে এই সমাবেশ থেকে দূর হও। এখন যারা আপনাদের মধ্যে সুস্থতা গ্রহণ করেছেন তারা উঠে দাঁড়ান, আপনাদের হাত তুলে তাকে ধন্যবাদ দিন।
ঈশ্বরকে বলুন, এখন আমি আমার সুস্থতা গ্রহণ করছি, আমি এখন আমার সুস্থতা গ্রহণ করছি। ঈশ্বরকে বলুন, আমি এখন আমার সুস্থতা গ্রহণ করছি। খ্রিস্ট, তুমি করলো অনন্তকাল যে সেই আছো, এখন আমি তোমাকে বিশ্বাস করছি। আমার অবিশ্বাসের প্রতিকার করো। আমেন। করি তার গৌরব, করি তা গৌরব, পাপীর তরে হতমেশের করি গৌরব, সকল লোকে তারে কর গৌরব দান, সকল কলঙ্ক ধুয়েছে রক্ত তার। আপনারা কি তাকে ভালোবাসেন না? তাহলে আসুন তার প্রশংসা করি। আমাদের বিদায় দেওয়ার জন্য ওই ভ্রাতা আসা পর্যন্ত আপনাদের হাত তুলে তার প্রশংসা করুন।